Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। প্রতি মাসের মতো এ মাসের স্টুডিও সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন খুব বিশেষ কয়েকজন অতিথি। হাফেজ মাইনুদ্দিন সাহেব যেমন আছেন, তেমনি আছেন সাবিত, এবং সাবিতের সঙ্গে আরও একজন আছেন যাকে আমরা পরে পরিচয় করিয়ে দেব। এবং সেই সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের খুবই ট্যালেন্টেড একজন স্টোরি টেলার মোস্তফা আলম রোমান। এবং সেই সাথে সাবিতকে নিয়েও আপনাদের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আমরা দেব। সাবিতের ঘটনা আপনারা অনেকে পছন্দ করেন, বারবার করে জানতে চান সাবিতের কথা, সাবিতের ঘটনা তো শুনবেন, সেই সাথে আরও নতুন কোনো তথ্য যদি থাকে আমরা সেটা জানিয়ে দেব। আমরা শুরু করতে চাই একটা ইমেল দিয়ে, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে জানাই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.bhoot.com.bd, এবং সেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন অনেক কন্টেন্ট, সেই সাথে পাবেন অন্য ভুবন। যদি ইচ্ছে করে ঘুরে আসবেন অন্য ভুবন থেকে, শুনবেন ঘটনাগুলো। আমরা ইমেইলে চলে যাচ্ছি।
ভয়ের আরেক নাম
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমি যে ঘটনাটি লিখছি সেটি লিখতেও আমার হাত কাঁপছে এখনো। আমি ইটালিতে থাকি এবং এই প্রবাসে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি কল্পনাও করিনি। ঘটনাটি ঘটে আমার সাথে মাত্র 8 দিন আগে, মানে গত শনিবার 13/6/2026। নিজেকে ধাতস্থ করতে সময় লেগেছে তাই আজ লিখছি। যদি আপনার কাছে ঘটনাটি পৌঁছায়, হয়তো যারা আমাদের মতো ভবিষ্যতে কিছু করার কথা ভাবছেন তাদের একটা ওয়ার্নিং এর কাজ করবে। আমি আমার এবং আমার বন্ধুদের নাম গোপন রাখতে চাচ্ছি, প্রয়োজনে আমাকে আর বলে সম্বোধন করতে পারেন। আমি আসলে একটি ভিডিও পাঠাচ্ছি, জায়গাটা সম্পর্কে আপনাদের একটু ধারণা হবে, দয়া করে কোথাও পোস্ট করবেন না। কি ভেবে যেন আমি ভিডিওটি করেছিলাম, আমি একটু বলে রাখি, এই ভিডিওটি আমি দেখেছি। আপনাকে ধন্যবাদ ভিডিও শেয়ার করার জন্য। মূল ঘটনাতে আসি। আমি একজন ইতালি প্রবাসী, আমি ইতালির আনকোনা শহরে বসবাস করি। বেশিরভাগ লোকই আনকোনাতে ফিনকান্তে শিপইয়ার্ডে কাজ করে। ইতালিতে সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে রবিবার, তো কোনো পার্টি বা কোথাও ঘুরতে গেলে বা আড্ডা দিলে আমরা সচরাচর শনিবার বিকেলের পরেই বের হই। অনেকের আবার শনিবারে কাজ থাকে হাফ বেলা, তাই বিকেল বেলাই পারফেক্ট, রবিবার রেস্ট করে সোমবার থেকে আবার কাজ। যাই হোক, শনিবার বিকেলে আমার এক বন্ধু কল দিয়ে বলে, খুব গরম পড়েছে, চল বারবিকিউ করি, আজ বাতাস আছে বন্ধ হবে না। যেই কথা সেই কাজ, আমরা মোট 8 জন হলাম। কেনাকাটা করে সবকিছু গোছানো করতে করতে সন্ধ্যা 9টা বেজে গেল। 9টার সময় সন্ধ্যা বলছি এই কারণে, সামারের সময় ইতালিতে সূর্য ডুবতে ডুবতে কখনো 9:30 বা 10টাও বেজে যায়। আমরা সবকিছু গুছিয়ে 2টা গাড়ি নিয়ে সব সময় যেখানে বারবিকিউ করি সেই পোর্তোডি আনকোনার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু সেখানে গিয়ে স্বাভাবিকের চেয়ে একটু বেশি মানুষজনের উপস্থিতি দেখলাম, কারণটার কিছুই না, শনিবার রাত, তাই আমরা হয়তো আসতে দেরি করে ফেলেছি। আমরা একটু নিরিবিলি পরিবেশ খুঁজছিলাম, তাই সবাই মিলে পরামর্শ করে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম। ঠিক করলাম পোসাতোরা যাব সবাই মিলে, হাইলাইট করবেন স্থানটির নাম পোসাতোরা। এখানে এই স্থানটা সম্পর্কে একটু ধারণা দেই। স্থানটা পাহাড়ের ঢালুতে অবস্থিত, মেইন রোড থেকে সোজা পাহাড়ের ঢাল নেমে গেছে অনেক দূর। পাহাড়ের ঢালের নিচে রাস্তা আর তারপরেই সমুদ্র। ঢালের মাঝে মাঝে কয়েক জায়গায় 15-20টা করে গাছ লাগানো, আর সাথে বেঞ্চের ব্যবস্থা আছে, মোটের উপর অসম্ভব সুন্দর আর মন ভালো করে দেওয়ার মতো পরিবেশ। আমরা আবার রওনা হলাম, আমাদের পৌঁছাতে প্রায় দশটা কি সাড়ে দশটা হবে। সবকিছু রেডি করতে করতে দুজন মুরগির বারবিকিউ করছিল মেশিনে, কয়েকজন মিলে তাস খেলছে, গল্প করছে সবাই মিলে। প্রথম যেই বারবিকিউ করা মুরগিগুলো আসলো, খুব মজা করে সবাই খেলাম, খাওয়া শেষ করে দ্বিতীয়বারের মতো আবারও বারবিকিউ শুরু করলাম। কিন্তু সেটা যখন রেডি হয়ে আসলো, সবাই আবার খেতে আসলাম এবং দেখা গেল কেউ আর সেই মাংস খেতে পারছি না, সবগুলো কেমন যেন তেতো হয়ে গেছে, এত সুন্দর কালার এসেছে কিন্তু খাওয়ার কোনো উপায় নেই। সবাই ফেলে দিলাম পুরো ব্যাচটা, কেউ এ ব্যাপারে উদ্বিগ্ন হল বলে মনে হল না, সবার ধারণা ধোঁয়ার কারণে হয়তো তেতো হয়ে গেছে। আমি সবার থেকে একটু দূরে গিয়ে সিগারেট খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, হঠাৎ একজন লোক আসলো আমার কাছে। লোকটাকে দেখে রীতিমতো আমি আঁতকে উঠলাম, জুব্বা পরা, মুখে সাদা দাড়ি পাগড়ি, লম্বা লোকটাকে দেখে মনে হল মিশরের কোন লোক। সে আমাকে ইটালিয়ান ভাষায় বলল, তোমরা কি করছো ছেলেরা, বাসায় ফিরে যাও, তোমরা আমাদের বিরক্ত করছো। তখন আমার ফোনের ঘড়ির দিকে তাকালাম, রাত 12:20 বাজে, আমার স্পষ্ট মনে আছে সময়টা। আমি জানি না লোকটার ভাষায় বা উপস্থিতিতে কি ছিল, কোনো প্রতিবাদ করতে পারলাম না। যদি স্বাভাবিক থাকতাম তাহলে হয়তো লোকটার সাথে তর্ক জুড়ে দিতাম, কিন্তু আমি কোনো কিছু বলতে পারলাম না, মাথা নিচু করে বন্ধুদের কাছে ফিরে গেলাম। আমার একটি ক্লোজ ফ্রেন্ডকে ডেকে ঘটনাটি বললাম, শুনে ওর চোখে একটু চিন্তা দেখতে পেলাম, মনে হল ও কিছু একটা অস্বাভাবিক ফিল করছে। ও আমাকে সাহস দেওয়ার জন্যই হোক আর অন্যদের কাছে হাসির পাত্র না হওয়ার জন্যই হোক বলল, ভয় পাচ্ছিস? আরে কিছুই না, আয় আমাদের সাথে বস, একা একা দূরে গিয়েছিলি কেন? চুলে তখন ফয়েল পেপারে মোড়া পাঁচটা মাছের বারবিকিউ হচ্ছে, সেগুলো রেডি হওয়ার সময় হয়ে আসলে একটা চেক করার জন্য ফয়েল পেপার খুলতেই দেখা গেল ভেতরে মাছ পুড়ে ছাই। সবাই অবাক, কেউ কিছু বলছে না। তারপর বাকিগুলো খোলা হলো, সবগুলোরই একই অবস্থা, কারোরই বুঝতে বাকি রইল না আমাদের সাথে কি ঘটছে। সবাই ভয় পেলেও কেউ প্রকাশ করছে না, কারণ কেউ চাচ্ছে না কেউ বুঝুক সে ভয় পাচ্ছে। তখন আমি টের পেলাম আমার পেটের ভেতরে কেমন যেন ব্যথা হচ্ছে। আমি কথাটা তুলতেই দুজন সায় দিল, তাদেরও একই অবস্থা, তখনও 20-25টা মুরগির লেগ পিস মেরিনেট করা আছে, কামলায় পড়ে আছে সেগুলো। এই পরিস্থিতিতে কেউ আর থাকতে চাচ্ছিল না। রাত থেকে শুরু হল ভীষণ খারাপ অবস্থা, শুধু আমার না, সবার। রবিবারও চলল আমাদের সেই পেটের বাজে অবস্থা, ওষুধেও কাজ হচ্ছে না, সোমবার কেউ কাজে যেতে পারলাম না। আমি আর সময় নষ্ট না করে আমার বাসার আশেপাশে তিনজন ছিল আর আমি চারজন মিলে আমাদের এইখানে মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম, সবকিছু খুলে বললাম। তিনি সবকিছু শুনে ছোট ছোট আটটা কাগজে আয়াত লিখে দিলেন এবং পানি পড়ে দিয়ে বললেন, এগুলো পড়া পানি দিয়ে গিলে খেতে। জোহরের নামাজের পরে হুজুরের সাথে দেখা করেছি আর আসরের পরে আমরা সবাই মোটামুটি স্বাভাবিক। মাগরিবের সময় হুজুরের সাথে কথা বলতে গেলাম, তিনি বললেন, আমরা অসময়ে কিছু জিনদের বিরক্ত করে ফেলেছিলাম নিজের অজান্তেই, এবং সে কারণে তারা আমাদের উপরে খুব রেগে গিয়েছিল। কিন্তু একজন ভালো জিন ছিল, সে আমাদের কিছু আলামত দেখিয়ে সরিয়ে দিতে চেয়েছে, বড় কিছু ঘটার আগেই আমরা সেখান থেকে চলে আসতে পেরেছি। হুজুর বললেন, আজ রাত 2টার পরে সবাই একটা করে মোট 8টি মুরগি নিয়ে হুজুরের সাথে দেখা করতে। ইটালিতে লাইভ চিকেন পাওয়া খুবই কঠিন, কারণ এখানে ফার্ম আর ফ্যাক্টরির প্রসেসিং গোস্ত ছাড়া জ্যান্ত কিছু পাওয়া সম্ভব নয়। তারপরেও আশেপাশে খোঁজ খবর নিয়ে 126 কিলোমিটার দূরে একটা ফার্মের খবর পেলাম, সেখান থেকে মুরগিও কালেক্ট করলাম, যদিও তারা দিতে চায়নি, ব্যাপারটা বেআইনি, কারণ এই দেশে চাইলেই কোনো প্রাণী যেখানে সেখানে আপনি জবাই করতে বা হত্যা করতে পারবেন না। তবুও তাদের বুঝিয়ে পালবো বলে মুরগি নিয়ে আসলাম। হুজুরকে নিয়ে রাত 2টায় সেই স্থানে পৌঁছালাম। হুজুর আমাদের সবার গা বন্ধ করে দিলেন এবং এক একজনের আনা মুরগি জবাই করতে বললেন। সমুদ্রের পাড়ে পাহাড়ের ঢালে তবুও বিন্দুমাত্র বাতাস নেই, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে আসছে। আমাদের সবার আল্লাহর নাম নিয়ে যার যার মুরগি জবাই করতে হল। ব্যাপারটা এখানেই শেষ হলে খুশি হতাম, কিন্তু এর শেষে আরো কিছু ভয় অপেক্ষা করছিল আমাদের জন্য। আমাদের হাতে মুরগি কাটার সময় রক্ত লেগেছিল, এটা স্বাভাবিকভাবেই লেগেছিল, কিন্তু গাড়ি থেকে পানি বের করে হাত ধুতে গিয়ে দেখি হাতে কেন ছুরিতেও এক ফোঁটা রক্ত নেই। হুজুর আমাদের সাহস দিয়ে বললেন, ভয়ের কিছু নেই, তোমাদের আর কোনো ভয় নেই। তখনকার মতো বাসায় চলে আসলাম, কিন্তু আমার মনে হল যে ভয় কাজ করছে মনের ভেতর, সেটা থেকে কবে মুক্তি পাব। আমি সাহিত্যিক বা লেখক নই, আমি আমার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ আমার নিজের অনুভূতি থেকে লিখেছি। ইটালিতে ঘটেছে এই ঘটনা। রাত 3:45 আমার লেখা শেষ করেছি, আগামীকাল 6:00 উঠে আমার কাজে যেতে হবে, তবুও লিখছি। ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
আজকের স্টুডিও সেশন আমরা শুরু করেছিলাম একটা ইমেল দিয়ে, এবার যাব মূল আয়োজনে। আর উপস্থিত আছেন হাফেজ নাইনুদ্দিন ভাই। আমার মতো আপনারাও হাফেজ নাইনুদ্দিন ভাইকে চান, অনেক বেশি পছন্দ করেন আমি জানি। সুতরাং দেরি না করে সরাসরি হাফেজ নাইনুদ্দিন ভাইয়ের কাছে যাব, এবং আমি খুব নিজেকে ধন্য মনে করি যে আজকে স্টুডিওতে হাফেজ নাইনুদ্দিন এসেছেন, আমাদের জন্য সময় বের করেছেন। আসলে যখনই আমরা হাফেজ নাইনুদ্দিন ভাইকে আমন্ত্রণ জানাই, তখনই তিনি খুব আগ্রহ প্রকাশ করেন এবং খুব আনন্দের সাথেই এসে উপস্থিত হন আমাদের স্টুডিওতে। নাইনুদ্দিন ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ জি ভাইয়া, ভালো আছি।
অনেক ধন্যবাদ মানুতি ভাই স্টুডিওতে আসার জন্য এবং আমাদের আমন্ত্রণে সাড়া দেবার জন্য। আমরা সরাসরি চলে যাব আপনার ঘটনায়।
জি ভাইয়া, আমরা সব সময় ভয়ঙ্কর জিন বিষয় বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে যে ঘটনাগুলো শুনে থাকি, যা খুব ভয়াবহ এবং আমাদের সত্যিকার অর্থে ভূত.com এর এই ঘটনাগুলো খুব ভয় হয়ে থাকে। তো জিন অথবা ব্ল্যাক ম্যাজিকের পাশেও আমাদের অনেক কিছু ভয়ঙ্কর তথ্য রয়েছে, ভয়ের কথা রয়েছে, যা আমাদের অনেকের কাছেই এগুলো অনেক অজানা। তো তেমনই আজকে আমি আমার ভূত.com সকল বন্ধুদের কাছে যেটা বলতে যাব, যে ভয়ঙ্কর কথাগুলো, সেটা ঘটনাটা ঘটেছিল ভাইয়া রমজানের পূর্বে, শবে বরাতের পরে, কবরস্থানের একটি ঘটনা। এবং আমরা আমাদের কাছে কোরবানি ঈদের পরই আসে তার চিকিৎসা নেওয়ার জন্য, তার সব কিছু আমরা শুনেছি এবং ওইভাবে আমি বলে যাচ্ছি। তো বিশেষ কথাটা হলো, শবে বরাতের পরে কবরস্থানের যারা কবর খোঁড়া কাজ করে, তারা তিনজন চারজন একটি গ্রুপ থাকে, তিনজন চারজন মিলে মিলে তারা কয়েকটা কবর খনন করে এবং টাইমলি টাইমলি বদল হয় আর কি। তো বিশেষ ওইখানে তিন চারজনের মধ্যে একজনের বয়সটা একটু কম ছিল এবং উনি ফোনের বেশিরভাগই হচ্ছে মোবাইল ফোনের আসক্ত, এমনি তো সারাক্ষণ অনেক কথাও বলতো, একটা এই সমস্যা। আবার যে কোনো বিষয়ে, কবরস্থানের যে কোনো বিষয় নিয়ে উনি একটু ভিডিও করতো, হয়তো একটু শেয়ার করতো আর কি, এই বিষয়টা উনি সবার কাছে প্রচারের কাজে লাগাতো, যে সবাই দেখুক কবরস্থানের ঘটনাগুলো, সবাই একটু ভালো বুঝ যেন আসে। তো সেটা উনি ভালো জানতো, এগুলো ভিডিও কেন করতো বা কেনই বা এরকম করতো। আর ওই যারা কবর খনন করে, তখন তারা সকাল 10:00 দিকে 3-4 কবর খোঁড়ার জন্য ওই ছেলেটাকে বলা হয়, ওই ছেলেটার নাম হচ্ছে জহির। তো জহিরকে বলা হয়, জহির তুমি সকালে এই 3 কবর খুঁড়বে। আর ওই ছেলেটা যখন একটি কবর খুঁড়তে যায়, তখন সে তার ফোনে যে কথা বলে অথবা যাহা ভিডিও করে সেটা হয়তো ভুলবশতই হয়েছে বা ইচ্ছাকৃত করেছে, সেটা তো আমাদেরকে আর বলেনি। এটা সম্ভবত বেশিরভাগই আমি বলবো অচেতন অবস্থা এবং ভুলবশতই একটি খুব নতুন কবর যেটা খোঁড়া হয়েছে, এক থেকে দেড় মাস হবে যে কবরটা দেওয়া হয়েছিল সেই কবরটা খোঁড়া হয়েছে। আর কবরটা খুঁড়তে গিয়েই ঘটনা ঘটেছে, যখন ছেলেটা ফোনে কথাও বলতেছে কবরও খুঁড়তেছে, তো নতুন একটি কবর বলতে এক দেড় মাস বেশি দিনের নয়, এই কবরটা খোঁড়ার পরে সে ভিতরে যে লাশটাকে দেখে একটি বিবস অবস্থা, তখন সে ওই ফোনটা নাকি কেটে দেয় এবং সে বলে যে ওই সময় আমি যখন একটি বিবস্বটাকে লাশ দেখি ওটা আমি ভিডিও ধারণ করতে চাই এবং সবাইকে এটা দেখাবো বলে ওইটা আমার ইচ্ছা পোষণ হয়। তো যাই হোক, ওই ছেলেটা তখন ওই ক্যামেরা অন করে দেয়, চালু করে দেয় কবর পাশাপাশি একটি কাছে রেখে এবং সে ওই কবরে নেমে পড়ে। কেন পড়ে? যে কবরের লাশটা কিন্তু সম্পূর্ণ সব শেষ হয়নি, এখনো অনেক কিছু তার দেহের মধ্যে রয়েছে। এক দেড় মাস হলো, যেটা একটা মানুষের স্বাভাবিক, সমস্ত দেহ শরীর থেকে ধসে যাওয়ার জন্য সময় তিন থেকে চার মাস, অন্তত ছয়টা মাস সময় লাগে। আর দেড় মাসে ও যেটা দেখেছে, যে একটি বয়স্ক নয়, হ্যাঁ মধ্যবয়স্কই, বেশি একটা বয়স হবে না, একটি মহিলার লাশ, তার মাথার যে চুলগুলো এইভাবে নাড়ামা থাক মানে টাক হয়ে গেছে, কিন্তু চুলগুলো তার পাশেই কবরের পাশেই পিছিয়ে পড়ে আছে। এবং সে যেখানে নামলো যে ভিডিও করবে এটাকে দেখাবে, সে ওই লাশের থেকে তার সমস্ত দেহ তো পচে গন্ধ বের হচ্ছেও বা পচেও গেছে, সেটা সব কিছু বলল ও জিব্বাটা দেখালো যে কতটা লম্বা এবং চোখ কেমন একটা বিবস অবস্থা, গলে পচে গেছে, গোস্তগুলো যে পচে একবারে মানে মিশে যাচ্ছে মাটির সাথে, কত রকমের পোকা খাচ্ছে পোকা লাশগুলোকে, এই লাশটাকে যে কতগুলো পোকায় ঘিরে খেয়ে নিচ্ছে। এবং সে একে একে হাড়গুলো যখন ধরলো, গোস্তগুলো খুঁড়ে পড়লো, এগুলো ওনার মানে একটা ভেতর থেকে যে ও সবাইকে দেখাচ্ছে তার সাহস আছে এবং সেটা খুব ভালো, সবার জন্য এটা ভালো সাপোর্ট করবে। কিন্তু ওর বলল এই যখন এই ভিডিওটা করতেছে বা জিব্বা দেখাচ্ছে এবং মাথাটা যে এখনো জয়েন করা, যেটা ও টানার চেষ্টা করতেছে, যেটা দেখাবে মানুষকে যে কেমন তার চোয়ালগুলো খুলে যাচ্ছে, এই রকম একটা বিবস অবস্থায় নারী ভুড়িগুলো পচন ধরে কেমন পোকামাকড়। কিন্তু ও কিছুক্ষণ পরে ওইখানে জ্ঞান হারিয়ে ফেলে, সে জ্ঞান হারিয়ে ওইখানে পরিত্যক্ত অবস্থায় থাকে। তার সাথে যারা কাজ করে তখন তারা এখান থেকে অতি দ্রুত তার ঘরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওকে স্যালাইন খাওয়ানো হয়, মাথায় পানি দেওয়া হয় এবং অতি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। এবং তাকে যখন হাসপাতালে নেয়, ডাক্তার বলেছে হিট স্ট্রোক হয়েছে, অর্থাৎ গরমের তাপে, তখন ডাক্তার তাকে স্যালাইন দিয়ে দিয়েছে। একটা সমস্যা ছিল যে কি জ্বর এমন মাত্রায় চলে যায়, আবার থেমে যায়, আবারও জ্বর চলে আসে এবং সে খুব কান্না করে একটু একটু করে, আর কোনোভাবেই সে সচেতন একটু ঠিক মতো হতে পারে না, যখন একটু তাকানো হলো আবারও সে ওই জ্ঞানটা হারিয়ে ফেলে। ডাক্তার তাকে স্যালাইন দিয়েছে এবং এটুকুই বলেছে যে ওনার হিট স্ট্রোক থেকে তার এই সমস্যাগুলো, তবে আপনারা তাকে অবশ্যই ডাব স্যালাইন এগুলো দিতে থাকুন, স্যালাইন খাওয়াতে থাকুন, সেবা দিন, কিছুদিন সেবা দিন এবং সুস্থ হয়ে যাবে ডাক্তার বলে তাকে এক দুটা দিন হাসপাতালে রেখেছিল। পরে তারা তাদের বাসায় আনা হয়, তারা কিন্তু কবরস্থানে একটা রুমেই থাকে। তখন এই আনা হয়েছে যখন ও ছেলেটা তো মোটামুটি সুস্থ, বলতে রাত্রিবেলায় খুব কাপ কেঁপে জ্বর ওঠে এবং আত্মচিৎকার করে, তারা বুঝেছে যে হয়তো ছেলেটা কবরস্থানে কিছু দেখে ভয় পেয়েছিল, ওই লাশগুলোতে ওটা দেখেই ভয়ে সে এমন করতেছে। তো ওরা স্বাভাবিক ওরা পাশে থাকে, সেবা দিচ্ছে। এখানে ঘটনাগুলো আরো বেশি ভয়ঙ্কর যখন ওর যে ওর ভিডিও করা হয়েছিল, ওর যারা সহপাঠী ছিল কাজের, সহকর্মী যারা ছিল, তারা তো ফোনটাকে নিয়ে তার ঘরে রেখে দিয়েছিল বন্ধ করে, ও এসে ফোনটাকে চালু যখন করে, এই চালু করার পর যখন ভিডিওটা আবার আসতেছে তার চোখের সামনে, ওটা দেখে ও আরও আটকে ভয় পেয়ে যায়। তখন তার ওই সহকর্মীরা এই ভিডিওটাকে ওই মোবাইল ফোন থেকে মুছে ফেলে যেন না আসে। কিন্তু এটা এমন একটা সময়কাল বা এমন একটা যুগ আমাদের সামনে আসলো, মনে মনে যাহা বলা হচ্ছে বা যাহা কিছু করা হচ্ছে ফোনে ভেসে উঠে। ওর ফোনটাতে মুছে দিয়েছে ভিডিও, কিন্তু ও খাওয়া দাওয়া ঘুমানোর ওষুধ দিয়েছে, ঘুমিয়েছে, সকালে উঠে যখন হাতে মোবাইল নিয়েছে চালু করতেই দেখে আবারও তার ফোনে ওই ধরনের লাশ বা ওই ধরনের যাহা কিছু দেখেছে, এখন ভিন্ন ভিন্ন রকমের আরো ভয়ঙ্কর জিনিস তার চোখের সামনে ভাসতেছে। আর ও এটা দেখে আরো ভয় পেয়ে যায়, আরো ভয়ে খুব আতঙ্কে থাকে। তো তার কোনোভাবেই জ্বর কমছে না, আর বেশি করে অনেক বমি হচ্ছে, কারণ সে খাওয়া দাওয়া করতে পারে না, রাতেও ঘুমাতে পারতেছে না। আর এইভাবে যখন দিনকে দিন যাচ্ছে, তো অনেক শুকিয়ে যাচ্ছে, তার জীবনটা আরো খুব কষ্টময় হয়ে যাচ্ছে। ডাক্তার কাছে নেওয়া হচ্ছে, ডাক্তার বমি বন্ধ করার ওষুধ দিয়ে যাচ্ছে, ঘুমের ওষুধ দিয়ে যাচ্ছে, আর ডাক্তারের কথা একটাই বলা হলো যে তার শারীরিক দুর্বলতা, তার মানসিক একটু টেনশনে কাজ করতেছে। ডাক্তার এই কথাই বলে যাচ্ছে যে সে একটা টেনশনে আছে এবং তার শারীরিক অনেক দুর্বলতা রয়েছে, তার আপনাকে সেবা খাওয়া এগুলো দিন, ঘুমাবার চেষ্টা করুন, তাকে কেউ বিরক্ত করবেন না। ডাক্তার এই কথা তাকে বারবার বলে দিচ্ছে। জি ভাই, আর পরবর্তীতে দীর্ঘ সময় অনেক কষ্ট করেছিল এবং সে তার পরিবারগুলো আমাকে বা তার সহকর্মীরা আমার কাছে যখন আসলো, ওরা বলল যে যখন রাস্তায় বা কেউ তার কাছে আসে, যদি টাক মাথা কাউকে দেখে যে মাথার চুল নেই, এটা দেখে ও জোরে চিৎকার করে, ও অনেক জোরে চিৎকার করে, টাক মাথা দেখলেই ভয় পেয়ে যায়। কেননা ওই কবরে যখন দেখে ওই যে লাশটা, তার মাথার চুল তো ছিল না, চুল খুলে পড়েছিল, মানে তার যে সমস্ত যা কিছু দেখেছে বিবস অবস্থায়, এই রকমের বয়স্ক শুকনা মানুষ, রোগী মানুষ দেখলেই সে এখন আটকে চিৎকার ওঠে। তো ওরা আমাকে বলেছে এইরকম যে টাক মাথা দেখার সাথে সাথে চিৎকার দিয়ে বসে। জি ভাই, এরকম আরো কিছু ভয়ঙ্কর তথ্য রয়েছে যা যখন আমার কাছে আনা হয়, আমি যখন তার সাথে কিছু কথা বলি, তো আমি যেটা পরখ করে দেখলাম, বুঝে দেখলাম যে বমি হওয়ার কারণটা কি। যেমন অনেকেই তো এইগুলো বিষয় বলবে যে ওকে জিন আসর করেছে, ওর উপরে জিন, বড় রকমের সোনো খারাপি জিন আসর করেছে, অথবা অনেকেই বলে যে এটাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। কিন্তু আমাদের যে চিকিৎসাটা ভাইয়া, আমাদের চিকিৎসা শাস্ত্র আমরা দেখেছি তাকে বসিয়ে কথা বলে, একটি লাশের যে দুর্গন্ধ দেড় মাস পর, একটি লাশ, একটি মানুষ মারা যাবার পরেই কিন্তু একদিন একটা দিন পরেই একটি মানুষের শরীর থেকে খুব বেশি রকমের দুর্গন্ধ বের হয়ে যায়। এবং এটা তো দেড় মাস হয়ে গেছে, এটা দুর্গন্ধ তার নাকের মধ্যে এখনও রয়েছে, সে নাক থেকে সেই দুর্গন্ধটা পায়, যার কারণে সে খাওয়া দাওয়া করতে পারে না, তার স্মৃতি সে তার স্মরণে আসে, ওই দুর্গন্ধটা নাক থেকে সরাতে পারতেছে না, যার কারণে সে খাওয়া দাওয়া করতে পারে না, এটা হচ্ছে তার প্রধান লক্ষণ। দ্বিতীয়, ও চোখের সামনে বারবার স্মৃতি, মানে কবরের লাশ, বিভৎস অবস্থা লাশটা যে আমরা দেখেছি যে ফুলে কেমন হয়ে আছে, এটা ভুলতে পারতেছে না। যখন ভুলতে না পারে তখন তার ঘুম হয় না, রাত্রিবেলা চিৎকার দিয়ে বসে। আর এরকম আরও এরকম যারা অসুস্থ থাকেন বা তাদের ঘরের বৃদ্ধ দাদি নানি যাদেরকে দেখে, দেখার সাথে সাথে চিৎকার করে যে আমি কবরে যাকে দেখেছি, মানুষটা এখন মারা গেলে তার তো কবরতে এইভাবে পচে সব শেষ হয়ে যাবে, মাটি পোকা খেয়ে নেবে, এই তার ভয় ভিতরে ঢুকে গেছে। পরবর্তীতে আমি একটা বিষয় বলেছি যে আপনি এই কাজ আর কখনো করবেন না, মানে কাজ বলতে কবর খোঁড়ার কাজ করবেন না, আপনি অন্যটি কাজ নিয়ে নেন, আপনি অন্য একটা দোকানে চলে যান, অন্য ব্যবসা বাণিজ্য করে নেন, কবর খোঁড়ার কাজ করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে, কখনোই আপনি জেনে না জেনে, প্রয়োজন অপ্রয়োজন কোনো কিছু ছবি তোলা বা ভিডিও আপনি করবেন না, এগুলো করা নিষেধ, এগুলো ভালো নয়। জি, ভিডিও করেন, কিন্তু এই ধরনের নয় যে আমি অনেক সাহসী এবং মানুষকে আমি দেখাবো, হতেও তো পারে আপনার এই ভিডিও দেখে অনেকের অনেক ক্ষতি হতে পারে, অনেক সমস্যা পড়তে পারে, এগুলো একটু আপনাদেরকে চিন্তা করতে হবে। অনেকে এগুলো ভাবা চিন্তা না করে যে কোনো বিষয়ে ভিডিওটা করে ছেড়ে দেয়, কিন্তু এটা বোঝা উচিত যে মানুষের কতটুকু গ্রহণ করতে পারে। অনেকে তো অনেক নরম মনের মানুষ থাকে, যারা দেখার সাথে সাথে হয়তো তার খাওয়াটা বন্ধ হয়ে যাবে, রাতে ঘুম বন্ধ হয়ে যাবে, তখন যেটা আপনার জন্য গুনাহের কাজ, অপরাধের কাজ, এটা আপনার অপরাধ, তাই আমরা বলে দিয়েছি এমন করে কোনো ভিডিওটা যেন না করা হয়, কবর খোঁড়ার কাজটা তার জন্য না করা হয়। এবং আমাদের আরেকটা বিষয় তাকে বলা হয়েছে যে আপনি এখন থেকে নামাজ পড়ুন এবং আল্লাহর কাছেও তওবা করুন, আর ওই সমস্ত দুশ্চিন্তা ছেড়ে অন্য একটা কাজে জয়েন হয়ে যান। আর তার পারিবারিক সবাইকে বলা হয়েছে যে আপনার তাকে একা রাখবেন না, হাসি খুশি আনন্দিত রাখুন, তাকে একটু বেড়াতে নিয়ে যান, ঘুরতে নিয়ে যান, একা তাকে রাখেন না, সব সময় তার পাশে থাকুন, তাকে একটু বিনোদনের দেওয়ার চেষ্টা করুন, কারণ সে একা থাকলেই ওই কথাটা তার মনে চলে আসবে। এবং তার হাতে এখন যে মুঠোফোনটা, এটা তার হাত থেকে বাতিল করে অন্য একটা ফোন দিয়ে দিন, কারণ এটা আসলে হয়তো আবারও তার মধ্যে এই ছবিগুলো আসতে পারে। তো এটা আমরা বলে দিয়েছি ভাইয়া, আর আমিও এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করে দেখেছি সত্যিকার অর্থে, যে এখন আমরা অনেকেই যে কোনো বিষয়, যেমন কবরস্থানে গিয়ে বাবা মার কাছে দোয়া করতে গিয়ে ছবি তুলে নিই, এটা অনেক বড় অপরাধ। আপনি ছবি তোলেন বা যা কিছু করেন, আপনি অবশ্যই সেটা আল্লাহর কাছে তওবা করে নিন, কিন্তু সব বিষয়ে ছবি ভিডিও করা ঠিক নয়, বুঝে নিতে হবে। আমাদের ধর্মীয় যে বিষয়গুলো আছে, কবরস্থানে গিয়ে মোনাজাত করতে গিয়ে বাবা মার কবর জিয়ারত করতে গিয়ে আমরা ছবি তুলে সবার কাছে প্রচার করে দিই, না, আমি এটা বলবো এটা আমাদের ভালো লক্ষণ নয়। আপনি অন্য কোথাও গিয়ে ছবি তুলুন, ভিডিও করুন, সেটা কোনো সমস্যা না, কিন্তু এই সমস্ত জায়গায়, কবরস্থান, তারপরে আরও কিছু জায়গায় যেগুলো আছে, যেটা মুর্দাদের গোসল করানো হয়, এটাও এখন অনেকেই দেখায় যে মুর্দাকে গোসল করাচ্ছে, এইগুলোর বিষয়টা না ভালো নয়, আমরা এটা খেয়াল করব। জি ভাই, এটাই ঘটনা ছিল।
শুনছিলাম মাইনুদ্দিন ভাইয়ের প্রথম ঘটনা। আমি অনুরোধ জানাতে চাই মায়ুদ্দিন ভাইকে, মায়ুদ্দিন ভাই যদি আপনার আরও কোনো ঘটনা থাকে তাহলে সেই ঘটনায় যাব, এবং কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যেতে চাই আপনার পরের ঘটনায় যদি থাকে।
জি ভাইয়া, এখন আমি যে ঘটনাটা ভাইয়া বলব সেটা একটি মাদ্রাসায় জিন, এটা আমাদের লালবাগ মাদ্রাসা, আমি হিজ্জো পড়েছিলাম আমাদের হাফেজ মুসা হুজুরের কাছে, তখন আমরা দুটা মানে ছাত্র বন্ধুদের মধ্যে খুব প্রিয় বন্ধু ছিল আলামিন, ও একজন এখন বর্তমানে আর কি ঢাকারই একটি প্রাণকেন্দ্রে পৃষ্ঠপোষকতায় তার একটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে, একটু গ্রাম্য পরিবেশের মতো। তো ওর মাদ্রাসার ভিতরে ছাত্র হিফজ মক্ত বিভাগ এবং হিফজ বিভাগ, তো হিফজ বিভাগের ক্লাস রাত্রে 9টা পর্যন্ত মধ্যে শেষ হয়। এবং আরেকটা সমস্যা বিষয় হলো, এই মাদ্রাসায় দুই তিনজন ছাত্র নিখোঁজ হয়ে যায়, হারিয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি যিনি হারিয়ে যায়, নিখোঁজ হয়, আর ওর নাম হচ্ছে ফাহিম। নিখোঁজ এবং হারিয়ে যাওয়াটা যে বিষয় আমি বলছি, সেটা চলে যাওয়ার পরে 10-15 দিন, 20-25 দিন পরে আবার রিটার্ন হয়ে আসে। এখন ওদেরকে শাসন করা হয়, বকা দেওয়া হয়, আর ওরা যেটা বলে আর করব না, আর যাব না, ঠিক মতো লেখাপড়া করব। আমরা এবং আমার যে বন্ধুটা শিক্ষক ওইখানকার যিনি আছেন এখন বর্তমানে দায়িত্বে, ও আমাদেরকে যেটা বলল, ওরা পলায়ন করে না, যেমন একটা আছে আমার মাদ্রাসা পড়তে ভালো লাগছে না, পড়ব না, আর না পড়ার কারণে শিক্ষকের ভয়, মা বাবার ভয়ে পালিয়ে যাওয়া, সেটা করে না, কিন্তু তারা নিখোঁজ হয়ে যায়, হারিয়ে যায়। এবং এই হারিয়ে যাওয়াটা কেন হচ্ছে তারাও বলতে পারে না। যখন আসে তখন তাদেরকে শাসন করা হয় বা ভয় দেখানো হয়, কোথায় ছিলে, কোথায় হারিয়ে গেছো, কেন চলে গেলে আবার আসলে, এবং এমনটা করছো কেন, ঠিক মতো কি পড়বে না, ওরা কোথায় যাচ্ছে, কি করতেছে তারা বলতে পারে না, শুধু এতটুকুই কান্না করে। এবং শাসনটা মানে তাদের জন্য একটু কষ্ট হয়, শাসন বলতে আমি বুঝাচ্ছি আঘাত করা হয় তাদেরকে, ব্যত্রাঘাত, তখন তারা চোখের পানি ফেলে আর ওয়াদা করে, প্রতিশ্রুতি যে আমি আর যাব না। তো ঘটনা বেশ এরকম একদিন হচ্ছে, ফাহিম যে বিষয়টা আমরা বলেছি, ফাহিম রাত্রিবেলা 9টায় ক্লাস শেষ, সবাই খাওয়া দাওয়া বসেছে, খাওয়া দাওয়ার পরে তারা বিছানা করে ঘুমিয়ে পড়বে, ওই সময়কালে ফাহিম নিখোঁজ হয়েছে। ফাহিম নিখোঁজ হওয়াতে ওর বাড়িতে এবং ওস্তাদজি, শিক্ষকরা, সবাই, ছাত্ররা সবাই মিলে তালাশ করতেছে, অনেক খোঁজাখুঁজি করেছে, অনেক কিছু করেছে, কিন্তু তাকে পাওয়া যায়নি। সকালবেলাও তারা দিনের বেলাও মাইকিং করেছে বা অনেক জায়গায় খোঁজ নিয়েছে, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। 10-15 দিন পরে ওই ফাহিমকে দেখে, মাদ্রাসার একটু দূরই মসজিদ ছিল, ওই মসজিদের বারান্দায় ঘুমাচ্ছে। তখন একজন লোক দেখে তাকে উঠে তোলায়, ঘুম থেকে তুলিয়ে মাদ্রাসার শিক্ষকের কাছে দিয়ে আসে যে হুজুর, এই যে আপনার ফাহিম ছাত্র মসজিদের মধ্যে ঘুমিয়েছিল। তো এইখানে একটা মানে বিষয় লক্ষণীয় ছিল কি, ও অনেক দুর্বল, ও সব সময় অসুস্থ থাকে, ওর স্মৃতিশক্তিটা অনেক দুর্বল এবং খাওয়া দাওয়াও সে বেশি একটা করতে পারে না। এমনি দেখা যাচ্ছে খায়, খাওয়ার ইচ্ছা থাকে কিন্তু করতে পারে না, আর অনেক শুকনো মানুষ, খুব স্বাস্থ্য কম। তো এখন এই ছাত্রটাকে বকা মার দোয়াটাও মারবে যে, এটা মায়ের কাজ। তখন তাকে পড়তে বসানো হয় যে তুমি পড়তে বসো। এক সময়তে যখন মাদ্রাসা ছুটি হলো, বাড়িতে চলে যাবে সবাই, তখনই বুড়া প্রকাশ ঘটে এই বিষয়ে। ফাহিম যখন বাসায় চলে গেছে এবং ঈদের ছুটিটা ছিল, তখন তার মা বলল ফাহিম রাত্রিবেলাতে উনি বিছানার থেকে বসে ফেল ফেল করে তাকিয়ে আছে, এবং ওর মা বলতে আছে আমি ঘরের মধ্যে কথা বলার শব্দ পাচ্ছি এবং হাসতেও আছে, হাসি শব্দ কথা বলার শব্দ হচ্ছে। পরে আমরা ওকে বকা দিলাম, ঘুমিয়ে পড়ো তুমি জিগাছো কেন, এইভাবে শাসন করে ওকে ঘুম পাড়ালাম। কিন্তু ওর মা ঘুমায় নেই, ওর মা জেগেছিল ফাহিমকে বকা দিয়ে ঘুমিয়ে পড়ল। 10-15 মিনিট পরে দেখে ফাহিম বিছানার থেকে নেমে দরজা খুলে হেঁটে যাচ্ছে। তো ওর মা আবার পেছন থেকে ডাকলো, জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ, বলছে আমাকে খালামণি ডাকে। তোমাকে খালামণি ডাকে, জানোরত কথা। ও আবার ও মা বাবা ধরে আর কি, ওর মা ধরে আবার ও বকা জকা দিয়ে বিছানাতে ঘুম পাড়িয়ে দেয়। এইভাবে সকাল যখন হয়ে গেল, ওর ছোট আরেকটা ভাই ছিল, ও দেখে সকালে 10টা বা 11টা 12টার দিকে ওরা পুকুর দিকে যাচ্ছে গোসল করবে। পুকুর দিকে যখন গোসল করতে যাচ্ছে, ওরা দুটা ভাই পুকুরে গোসল করবে, কিছুক্ষণ পরে দেখে ফাহিম নিখোঁজ, মানে পাওয়া যাচ্ছে না। কিন্তু পুকুরে কিন্তু পড়ে যায়নি, কারণ ভাই সাথে ছিল দেখেছে, কিন্তু কথা বলা বা মানুষের কিছু ভিড় ছিল, মানুষের কিছু কাপড় চোপড় ধোয়াচ্ছিল, কেউ গোসল করতেছিল, এরই মাঝে ফাহিম নিখোঁজ। ওর ছোট ভাই বাসায় গিয়ে মাকে বলেছে ভাইয়া কোথাও চলে গেছে। তো ওর মা আবার পুকুর পাড়ে আসলো, ওইখানে এলাকা ঘোরাঘুরি করলো, খোঁজা তালাশ করতে লাগলো, পাচ্ছে না। তো ওরা অনেক সময় তো এরকম নিখোঁজ হওয়াতে তেমন আর কোনো একটা বড় রকমের কিছু করতে যায়নি, প্রচার করেনি, যারা নীরব চুপ হয়েছিল। সন্ধ্যার পরে রাত্রে 9টার কথা বলছিল যে সন্ধ্যা বা রাত 8-9টার দিকে ঠিক বাড়ির কাছে উঠানের সামনে ও বসে আছে। তখন ওর ভাই বা দাদাকে দেখে বলতেছে তুমি এখানে কেন। তখন বাসা নিয়ে এসে এবং দেখে যে ওর শরীরটা খুব কাঁপতেছে, ক্ষুধা লেগেছে, খাওয়া দাওয়া করালো এবং বকা ঝকা দিয়ে তাকে ঘুম পাড়ালো। তখন তারা কয়েকটা হুজুর বা আরো কয়েকটা জায়গায় তারা নিয়ে দেখালো, সবাই বলেছে যে ওর সাথেই জিনটা থাকে, ওর সাথেই এরকম জিনটা ওকে বিরক্ত করে। তখন জিন আমাদের যে বন্ধু ছিল, আমরা যে একসাথে লেখাপড়া করেছি, বর্তমানে যিনি ওই মাদ্রাসার পৃষ্ঠপত্রিকাতে আসেন, উনি আমার এইরকম সন্ধান আমার কাছে আসে, ওনাকে ছাত্রটাকে নিয়ে আসে, মা বাবাকে সাথে করে নিয়ে আসে। তো আমরা ফাহিমের সাথে কথা বললাম, প্রথম প্রশ্ন আমরা করেছি, এক, ওই ফাহিমের সাথে যে জিনটা থাকে, আমরা সবাই জানি এটা দুষ্ট জিনের কাজ হয়, যে জিনটা দুষ্ট মাদ্রাসে পড়তে যায় না তার কাজ হয়। তো এই জন্য আমি ওই ফাহিমের সাথে থাকাটা জিনটাকে ডাকলাম এবং জিজ্ঞেস করেছি তোমার নাম কি। তো সে আমাকে বলেছিল যে আমার নাম সাইখুন, সাইখুন। তাই বললাম ফাহিম ওকে বিরক্ত করা হচ্ছে কিন্তু, আর সাইখুন যেহেতু নাম বলা হচ্ছে, আমি এখানে একটু বলে নেই, আমরা অনেকে ভাবব যে সাইখুন মানে হচ্ছে একটি জিনের নাম, এখানে কিন্তু জিনটা বড় সত্যিকার অর্থে আশিকি জিন, এবং সাহেকুন মানে হচ্ছে শিক্ষিকা, একজন ধার্মিক, সাহেকুন একজন ধার্মিক জিন এবং এটি শিক্ষিকা, অর্থাৎ সে ধর্ম খুব ভালো ইয়া করে, আমলদার করে। তো ফাহিম মাদ্রাসায় পড়ে হিব্জু বিভাগে ভালো লেগেছে, তাই এই জিন তার সাথে রয়েছে এবং তাকেই চায়। যখন আমরা জিজ্ঞেস করি তুমি তাকে কোথায় নিয়ে যাও, দশ দিন, পনেরো দিন, বিশ দিন এইভাবে তাকে কোথায় রাখা হয়, কি খাওয়ানো হয়, তখন ওই জিনটা বলল যে ওকে আমি বিভিন্ন গ্রাম বা বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটে ঘুরানো হয়, এই কারণে ছোট বাচ্চারা ঘুরতেই পছন্দ করে। এরা এখন যদি জিনদের কাছে নিয়ে যাওয়া হয় ভয় পেয়ে যাবে, আর রাস্তাঘাটে ঘুরানো হয় যেন সে আমার কাছে অবশ্যই আসতে চায়, আমাকে যেন পছন্দ করে। আমি ওকে রাস্তাঘাটে যেমন কখনো নরসিংদী নিয়ে যায়, কখনো গাজীপুর নিয়ে যায়, কখনো চট্টগ্রাম নিয়ে যায়, আর নিয়ে রাস্তাঘাটে শুধু ঘুরাতে থাকে, বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গাতে ঘুরাতে থাকে, খুব ভালো লাগার, যেমন বাড়ির কথা মনে না পড়ে, বাবা মার কথা যেন না পড়ে। আর যখন ক্ষুধা লাগে বলে আমরা রাত্রিবেলাতে ঠিক ওর কাছে আমরা খাবার কিছু পৌঁছে দিই। এটা মানুষ রূপেই কিন্তু জিনটা বলে, মানুষ রূপেই অর্থাৎ রাত্রিবেলায় ওর কাছে খাবার পৌঁছে দিই কিছু শুকনো খাবার, আর ওকে ভোলানোর জন্য আমরা বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটে তাকে আমি নিয়ে ঘুরাতে থাকি। তখন বললাম কেন, এটা তোর লেখাপড়া শারীরিক সব কিছুতেই সমস্যা করে। তখন ওই জিন যে বিষয়টা ফাহিমের সাথে থাকার জিনটা বলল ওকে আমার ভালো লাগছে, আর ওর যখন সাহস বা এইগুলোর থেকে অভ্যস্ত হয়ে যাবে, বাবা মা বন্ধু মহল দুনিয়ার সবার ভালোবাসা বা সবাইকে ভুলতে পারবে, যখন সে একটু বুঝ আসবে তখন আমি আমার গন্তব্যে আমার জায়গা আমি নিয়ে চলে যাব, আমি ওকে বিবাহ করে নেব। তখন আমরা বলছি না ওটা এখন বিশ্ব একটা ছোট বা বড় নয়, বয়স্ক এরকম নয়, এখন একটু অবুঝও আছে, হেফজুও পড়তেছে, তুমি অবশ্যই তাকে ছেড়ে দাও এবং তুমি তোমার গন্তব্যে থাকো, ওর লেখাপড়া করবে, ওর বাবা মা খুব কষ্ট পায় ছেলেটা যখন হারিয়ে যায়, আর ওকেও তো তার শিক্ষকরা মারধর করে, ও তো এরকম খুব কষ্ট পেয়ে থাকে। এই পরবর্তীতে আর কি আমরা জিনটাকে ছাড়িয়েছি, ফাহিম এখন মোটামুটি সুস্থ, কিন্তু কিছু কিছু সময় হচ্ছে একদিন দুদিনের জন্য আবার নিখোঁজ হয় আর কি বলে, এখন কিছু খাওয়া দাওয়া কম এবং ঘুম কম, আর একদিন বা ঘন্টা খানিকের জন্য নিখোঁজ হয়। পরে আমরা বলছি আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আরও সম্পূর্ণ সব সুস্থ এবং ঠিক হয়ে যাবে, এটা কোনো চিন্তার কোনো কারণ নেই ভাইয়া, এটাই ছিল ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ মাইনুদ্দিন ভাই, কষ্ট করে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং সবার সাথে এই যে সময়টা কাটালেন, মহামূল্যবান সময়, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আশা করছি ভবিষ্যতেও আপনাকে পাশে পাবো, কাছে পাবো, ভালো থাকবেন আপনি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন বিশেষ দুইজন অতিথি, একজন সাবিত এবং আরেকজন রাত্রি। কেমন আছেন আপনারা?
সালাম আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। স্টুডিওতে আজকে আমার সাথে যে উপস্থিত আছেন উনি অ্যাকচুয়ালি আমার ওয়াইফ এবং উই আর রিসেন্টলি ম্যারিড।
কংগ্রেচুলেশনস, আমার খুব ভালো লাগছে যে আপনাদের নতুন জীবনের শুরু এবং তারপরে মানুষ থাকে না যে অনেক জায়গায় ঘুরতে যায়, আপনারাও হয়তো যাবেন, কিন্তু ভূত ডট কম এর এই স্টুডিওকে কনসিডার করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের নতুন জীবন শুরু হোক, ওয়েলকাম টু দ্য শো। এবং আপনারা কেমন অনুভব করছেন আজকে এখানে আসতে পেরে যদি একটু বলতেন?
আসলে ভাইয়া আমি মানে অনেক আগে থেকেই ভূত এফএম এর অনেক বড় ফ্যান ছিলাম, তো এখানে আসার পর আমার আসলে অনেক বেশি ভালো লাগছে।
আচ্ছা, আমার এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি আপনাদের দুজনের কাছ থেকেই ঘটনা শুনবো? সাবিত আমাকে অনেকবার বলেছে যে রাত্রে আপনার কাছে অনেক ঘটনা আছে, সো এই জন্যই প্রশ্নটা করলাম।
অবশ্যই হ্যাঁ, আমরা ঘটনা বলার জন্য আজকে এখানে আসা মূলত, বাট তারপরেও ঘটনা বলার আগে একটা ফ্রান্সেশন ছিল, দ্যাট ওয়াজ গ্রেট।
অলরাইট, তাহলে ঘটনায় যাব। এবং আপনারা সবাই জানেন যে সাবিত আমাদের ময়মনসিংহ স্টুডিও থেকে রেগুলার ঘটনা পাঠান, ঘটনা সংগ্রহ করেন, সেখানে স্টুডিওতে অতিথিদের নিয়ে আসেন এবং আজকে তিনি এসেছেন রাত্রির সাথে এবং রাত্রি এসেছেন সাবিতের সাথে। আমরা ঘটনায় যাব,
তো আজকে আমরা যে ঘটনাটা প্রথমে শেয়ার করব সেই ঘটনাটা আমাদের সাথেই ঘটন। তো আমি এর আগে ভূত.কমে একটা ঘটনা শেয়ার করি যেটা ছিল আসলে স্বাধীন মিউজিক অ্যাপে এপিসোড নম্বর 83-তে বিশ্বাসজিন, যেটা আমার নিজেরই বলা, আমার নিজের লাইফের একটা স্টোরি। সো ওই স্টোরিটার পর থেকে মানে এরকম একটা জিনিস ছিল যে আমার সাথে ঘটনাগুলো চলমান থাকবে। এখন কিভাবে চলমান আছে, আমার বিয়ে শাদীর পর কি ধরনের প্রবলেম বা কি টাইপের প্রবলেমেটিক সিচুয়েশন আমি ছিলাম, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের কথা এবং আমাদের ঘটনা। আমি এখানে আমার ওয়াইফকে বলবো সে তার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করুক রিগার্ডিং আমার ম্যারেজ, এন্ড এরপর কি জিনিসগুলি হলো তার সাথে, বা সে কি ফিল করলো, বা আমি তাকে কতটুকু জানিয়েছিলাম, সে কতটুকু জানে, সেই বিষয়ে যদি সে একটু বলে আপনাদের কাছে মনে হয় বিষয়টা একটু ক্লিয়ার হবে।
আসলে ও আমাকে ওর সবকিছু শেয়ার করছিল, যেহেতু আমি ভূত.কম শুনি তো আমি তার লাইফ স্টোরি আগে থেকেই জানতাম, সে নিজেও আমাকে সব বলছিল। বাট আমাদের মানে আমার সাথে এটা শুরু হয় আমাদের বিয়ের প্রথম রাত থেকে। সবকিছু ঠিকঠাক, আমরা দুজন দুজনের মতো আছি। তো রাত 3টার পরে সে ঘুমায়, কিন্তু হঠাৎ করে আমি দেখি মানে সে তার রিয়াকশনগুলো একটু অন্যরকম, আমি ঘুমের মধ্যে ফিল করতেছিলাম। তো তারপরে আমি ওকে ডাক দিই যে তোমার কি হয়েছে। ও হঠাৎ আমার দিকে তাকায়, মানে এমন ভাবে তাকায় আমার মনে হচ্ছিল এটা সে না।
বাট কি টাইপের রিয়াকশন ছিল সেটা একটু বলো।
ওর চোখ একদম লাল ছিল, মানে প্রচন্ড পরিমাণ লাল ছিল, আর আমি তাকে চিনতেছিলাম না, মানে তার চোখের চাহনি ওটা ছিল না। তো আমি তাকে অনেক জোরে জোরে ডাকতে অনেকবার ডাকি, তারপরে সে মানে নর্মাল হয়, মানে সে জানেও না সে এমন রিয়্যাক্ট করছে আমার সাথে। দিন এরপর আমরা যখন আমাদের পার্সোনাল টাইম, মানে আমরা যখন একসাথে ছিলাম, তো তখন আমি একদম তার পেছনে কিছু শ্যাডো দেখতে পাই দেওয়ালে।
আরেকটা শ্যাডো ছিল তুমি দেখছিলে, সেটা হচ্ছে একটা মিররে,
মিররের ওইখানে মানে উপরে। তো আমি দুইবার ওই শ্যাডোটা দেখি বিয়ের প্রথম রাতে। ওই রাতে কোনো প্রবলেম হয়নি। এরপরে আমরা শিফট করলাম, আমাদের নতুন ফ্ল্যাট নিলাম। ওই ফ্ল্যাটের কথাও বলা হয়েছে, আমাদের ওখানেও কিছু ঘটনা ছিল, আমরা মানে নানা কিছু ফেস করছি। তো ওইখানে তো নানা প্রবলেম ছিল।
আসলে যারা এই বিষয়গুলি এখনো টোটালি জানে না তাদেরকে আমি বলতে চাই যে ওই ফ্ল্যাটে যে প্রবলেমগুলো ছিল, এরকম জিনিস যে আমরা নিজেদের মতো কথা বলছি, সংসার সাজানোর চেষ্টা করছি, ওই টাইমে এমন হলো লাইক প্ল্যানিং করছি, ওই টাইমে হঠাৎ করে দেখা গেল আমাদের যে রুমে আমরা আছি সেই রুম থেকে ঠিক পাশে একটা রুম আছে, ওটাতে হাই কমোড, অ্যান্ড হাই কমোডে যদি কেউ ফ্ল্যাশ করে এটা কিন্তু সাউন্ড পাওয়া যায়। বাট বাসায় আমরা দুজন মেম্বার্স, হঠাৎ করে আমি শুনতে পারি যে ফ্ল্যাশ করার সাউন্ড ওয়াশরুমে হাই কমোডে। আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি কি কিছু শুনলা, তখন আমাকে বলে যে হ্যাঁ আমি তো শুনছি, এটা মানে কিভাবে হলো। ওয়াশরুমে গেলাম, আমরা নর্মালি ওই ওয়াশরুমটি ইউজ করি না, বাট ওয়াশরুমে গিয়ে দেখি ওয়াশরুম সম্পূর্ণ ভেজা, জাস্ট লাইক যে এখন এই মুহূর্তে কেউ ওয়াশরুম থেকে গোসল করে বের হয়েছে, স্টিমড একটা ওয়াশরুম অ্যান্ড ভেরি ওয়ার্ম। সো খুবই ভীতিকর একটা বিষয়। প্লাস এরপরে যে রাত্রেবেলা শ্যাডো দেখলা আমাদের প্ল্যানিং এর টাইমে রাত্রেবেলা 1-2টার দিকে, তুমি যে একটা মহিলা শ্যাডো দেখলা যে হচ্ছে আমাদেরকে ইনফিল্ট্রেট করতেছিল, এটা একটু বলো।
তো ও আর আমি আমাদের বেডরুমে বসা, তো আমরা কথা বলতেছিলাম, তো হুট করে আমি দেখি আমাদের বেডরুমে যে ডোরটা ছিল তো ওখান থেকে একটা মহিলা শ্যাডো মানে জাস্ট অন্য রুমে চলে গেল। তো আমি ওরে বলতেছি তুমি কিছু দেখছো, বলেছে হ্যাঁ আমি একটু দেখছি। এরপর আমরা পাশের রুম থেকে কন্টিনিউসলি নকের সাউন্ড পাচ্ছিলাম। এরপরে আমি আরো মানে সত্যি কথা খুবই ভয় পেয়েছি যে এভাবে তো আসলে থাকা যায় না। আমরা যখন বের হইতেছি, আমরা প্ল্যানিং করলাম যে আমরা বাইরে যাই, আমরা এখন আর ফ্ল্যাটে থাকবো না। আমরা যখন বের হচ্ছি তো পাশের যে রুমটা ছিল আমাদের, এটা লক করা ছিল। বাট ওই রুম থেকে আমি মানে আমার জাস্ট শুটা পড়তেছে, তখন দেখি নকের সাউন্ড আমরা বের হওয়া পর্যন্ত। দিন আমরা বাসে আসছি ফজরের একটু আগে, ফজরের আজান একটু আগে। আসার পর মানে আমরা জাস্ট বেঁচে শুয়েছি একটু ঘুমাবো, তখন আমাদের বারান্দা থেকে মানে লিটারালি কানার সাউন্ড আসছে।
শুধু বারান্দা থেকে না, তো ওই রুম থেকেও কানার সাউন্ড আসছিল,
মানে বারান্দা থেকে আসছিল, রুম থেকে আসছিল।
হ্যাঁ, এন্ড এরপরে যখন আমার মনে আছে যতটুকু আমি ততটুকু বলি তোমাকে, তোমার যদি মনে থাকে, সেটা হচ্ছে যে ঘুমানোর চেষ্টা করার পরে হঠাৎ করে মানে তুমি আমাকে ডাক দিলা, আমি উঠছি, ওঠার পরে তুমি বলতেছো তোমার শরীর কাঁপতেছিল অনেক বেশি জোরে এবং তোমাকে কিছু কথা বলতেছিল, বাট দ্যাট ওয়াজ নট ইউ, তুমি ছিলে না সেটা।
এই প্রবলেমটা মানে আমাদের বিয়ের পর থেকে হয়েছে। আমি ওকে মানে ধরে ঘুমাতে পারি না, যদি আমি ধরি আমি ঘুমাই না, মানে জাস্ট চোখটা অফ করছি ঘুম ঘুম আসতেছে, তো তখন আমার মনে হয় যে মানে আমার ফুল বডি একদম জমে যায়, আমি কিছু বুঝতে পারি না, আমি হিলতে পারি না। তখন মানে ফার্স্ট টাইম ওর হাতের উপর আমি শোয়া ছিলাম, তো কিছু কথা মানে ওর ভয়েসে আসতেছিল, বাট সেটা ও ছিল না, মানে কিছু আপত্তিকর কথাবার্তা আমাকে বলতেছিল, বাট খুবই অন্য ওয়েতে, যেটা সে আমার সাথে এই ওয়েতে কখনো কথা বলে না। তো আমি ঘুম আমি সাথে সাথে উঠে যাই, ওঠার পরে আমি বলতেছিলাম যে এমন এমন হয়েছে, কিন্তু এসব কথা তুমি আমাকে বলো নাই, কারণ তোমার বয়স আমি চিনি, তোমার কথা বলার ওয়েটাও আমি জানি, ওটা তোমার ওয়ে ছিলই না।
আরেকটা জিনিস হচ্ছে, যখন এই ঘটনাগুলো ঘটে আমি তো ঘুমের মধ্যে থাকি, এবং তুমি আমাকে বলছিলা যে তারা তোমাকে ওয়ান কেন্ড অফে থ্রেট করে। আরেকটা কথা বলছিলা, সেটা হচ্ছে যে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন তুমি আমাকে যখন মানে ডাকাডাকি করতেছিলা, ওই টাইমে তুমি একটা ফেসও দেখছিলা, আমার ফেস দেখছিলা, বাট আমি কিন্তু ঘুমাচ্ছিলাম, অপর সাইড থেকে ফেস দেখো। প্লাস হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে কি তুমি কিন্তু এই জিনিসগুলো শুরুতে মানতে চাইতা কিনা আমি জানি না, মানতে চাইতা না হয়তো বা মানতে চাইতা না, তো যখন মানতে চাইতা না আমি তোমাকে বলতাম কি যেগুলো নিয়ে মজা করো না, তুমি মজা করতা, রাগারাগি করতা যে ধুর এই সমস্ত কোনো কিছু আসলে হয় না, এগুলা মানে দিস থিংস আর নট রিয়েল এরকম। যেই দিনই তুমি এগুলো বলতা বা ওদের সাথে তুমি কোনো ধরনের মানে, আমি আগে বলে রাখি 2015 সালে আমার সাথে একটা ব্ল্যাক ম্যাজিকের ইনসিডেন্ট হয় যেটা হচ্ছে স্টিল রানিং। সো এই টাইমে লাস্টে 2017 সালে যখন আমার উপরে ফাইনাল রুকিয়া করা হয়, সেই টাইমে আমার ভেতর থেকে 7টা জিনের বসবাস ছিল, এদের মধ্যে থেকে একজন বের হয়ে যায় এবং বাকি 6 জন এখন আমার ভেতরে স্টাকড। তো এই কথাটা সে বিশ্বাস করে না, মানে আমার ওয়াইফ এই কথাটা বিশ্বাস করে নাই তখনও, স্বাভাবিক একটা মানুষের সাথে না থাকলে জাস্ট কথা শুনে তো বিশ্বাস করার কিছু নাই। তো যখনই আমি এই কথাগুলো তাকে বলি বা সে যখন জানতে চায় আমি এই জিনিসগুলো বললে, সে সবসময় একটা মজা উড়ায়, বাট যেই দিনই সে মজা উড়ায় ওই দিনে কোনো কিছু একটা হয়। তো তুমি বলো এই বিষয়ে।
তারপর ওই ফ্ল্যাট থেকে তো আমরা মুভ করি, আমরা অন্য একটা ফ্ল্যাটে যাই, প্রস্তে মানে সবকিছু একদম ঠিকঠাক, সব ঠিক আছে। তো হুট করে একদিন রাতে আমি ওকে যে এসব বিষয়ে, ওর জিন রিলেটেড এসব বিষয়ে কিছু একটা বলতেছিলাম, তো মজার ছলে আমি অনেক কথাই বলছি। তো সেদিন আমরা ঘুমাই, তখনও রাতের প্রায় 4টা একটু আগে হবে, আমরা জাস্ট ঘুমাইছি। তো ঘুমের মধ্যে আমি দেখছি আমিও ঘুমাইছি আর সেও আমার পাশে। তো আমাদের যে মেন রুমের ডোরটা, ওখান দিয়ে একটা মহিলা চুলগুলো একদম সামনে মানে 4 হাত পা দিয়ে সে হাঁটতেছে, মানে হাঁটতেছে না লিটারালি মানে দৌড় দিতেছে। তো দৌড়ে বেডের রাউন্ড করে এসে আমি যে পাশে শুয়েছিলাম তার পাশে ছিল দেয়াল। তো সে এসে দেয়ালে আসে, দেয়ালের উপর থেকে আমার গায়ের উপর মানে আমার জাস্ট পায়ের এখানে এসে বসে। আমি তো নড়তে পারতেছি না, আমি সুরা পড়তেছি যতটুকু পারি তাই পড়তেছি। তো সে একটা কথাই বলছিল, তুই তো মানতি না ওর উপর কি আছে বা ওর সাথে কি আছে। আমি জাস্ট একটা কথা বলতেছিলাম যে হ্যাঁ আমি মানি ওর সাথে কিছু একটা আছে, এই কথাটা লিটারালি আমি 3-4 বার বলছি। তারপর আমি দেখলাম যে ওই মানে মহিলা অবয়বটা ওর সাথে কিছু একটা কথা বলতেছে, তখনই আমার ঘুম ভেঙে যায়। লিটার আমি উঠে বসি, বসা জোরে জোরে দম নিতেছি, সেও উঠে বসছে। বসার পরে আমি ওকে জিজ্ঞেস করতেছি, ও আমাকে আসলে জিজ্ঞেস করতেছে তুমি কি কোনো পার্সন মানে সাউন্ড শুনছো। আমি বলি হ্যাঁ আমি যা শুনি আমি দেখছি। ও তুমি কি শুনছিলে এটা একটু বলো।
আমি যতটুকু শুনছিলাম সেটা হচ্ছে যে রুমের ভেতরে যদি একটা রুম দুইটা মানুষ ঘুমাচ্ছে, ওই রুমে যদি কেউ দৌড়ে চলে আসে, সো ওই সাউন্ডটা কিন্তু রাতের বেলা খুবই প্রমিনেন্ট, খুবই ইজিলি শোনা যায়। সো আমি শুনলাম ডোরের ঠিক বাহির থেকে কিছু একটা দৌড়ে ভেতরে ঢুকলো, এবং ভেতরে ঢুকে আমার ওয়াইফ যেই পাশে শুয়ে ওয়ালের দিকে, ওই দিকে গিয়ে জিনিসটা থেমে যায়। তো আমি এই সাউন্ডটা শুনে ওকে বলি যে তুমি কি কিছু শুনতে পারছো নাকি। ও আমাকে বলে যে হ্যাঁ আমি তো শুনলাম। আমি বলি আসলে ঘটনাটা কি হয়েছে আমাকে বলো তো। তো ও যখন আমাকে সম্পূর্ণ ঘটনাটা বলল, তখন আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে বাদ দাও, এই জিনিসগুলো নিয়ে খুব বেশি একটা ঘাটানোর দরকার নেই বা তুমি এগুলো নিয়ে মজা করো না। বাট লাস্টে বেশ কয়েকদিন আগে, কতদিন হবে,
তিন দিন আগে তো সে আর আমি আবার কথাবার্তা বলতেছে আমাদের মতো। আমি বলতেছি হ্যাঁ তারা হয়তো ভয় পেয়েছে, তোমাকে এখন আর জ্বালাবে না, এসব বলতেছি। তো দুষ্টামি করতেছিলাম আমি, আমরা আবারও ঘুমাই, মানে আমাদের প্রবলেমটা মূলত ঘুমের সময় হয়। আমরা যখন একটু একটু ঘুমাই ওই ক্যাম্পটাতে আমাদের প্রবলেমটা শুরু হয়। তো আবার আমি নড়তে পারতেছি না, মানে সাউন্ড শুনতেছি আমার, আমি একদম মনে আছে আমার ঠিক পেছনে, আমার মাথার পেছনে কেউ একজন দাঁড়ায় আছে, এতটুকুই। এরপর আমার ঘুম ভেঙে যায়, আমি উঠে বসি, সেও বসে, আমার বলতেছে না তুমি ঘুমানোর ট্রাই করো। আমি আবার ঘুমাই, এরপর দেখি যে তার পাশে দাঁড়ায় আছে, বাট আমি কোনো ফেস দেখতে পাই না, জাস্ট কালো একটা অবয়ব। এরপর আবার ঘুম ভেঙে যায়, তারপর আমি আবার ঘুমাই, তখন দেখি যে ও, মানে সেকেন্ড টাইমের পরে আমি ওরে বলতেছিলাম যে এগুলা কেন এত ডিস্টার্ব করতেছে আমাদের, আমরা তো রাতে ঘুমাতে পারতেছি না এসবের জন্য, এগুলো আর কতদিন চলবে। তো এসব কথা বলার পর ও বলছে আচ্ছা তুমি ঘুমাও। তখন কিন্তু সকাল আসলে প্রায় 7টা বেজে গেছে, তখন আমি শুয়েছি, ও তো আমার বাম পাশে ছিল, তো আমি হঠাৎ দেখি আমার ডান পাশে ওরই ফেস, কিন্তু সেটা সে না, কারণ মানে ফেসটা এত বেশি কালো ছিল আমার ঠিক মাথার পাশে এসে, মানে সে মাথাটা রাখছে, রাখার পর আমাকে খুবই আপত্তিকর একটা কথা বলছে। তো আমি তখন সাথে সাথে ঘুম থেকে উঠে যাই যে না এগুলো আর টলারেট করা যেতেছে না, কারণ মানে আমরা ঘুমাতেই পারতেছি না। এরপর আমরা আর ঘুমাইনি, আমরা এরপর বাইরে চলে গেছিলাম।
এই জিনিসগুলো যখন হয় মেইনলি, মানে আমি যে জিনিসটা আসলে ফিগার আউট করলাম, যখনই এই বিষয়গুলো নিয়ে মজা ওড়ানো হয় আমার ওয়াইফ এবং আমি যখন কথা বলি, মানে কথায় কথাতে বিভিন্ন কথাই ওঠে, আমাদের লাইফের কাহিনী, কে কি করতাম বা কি টাইপের জিনিসগুলো আমাদের সাথে হয়েছে, লাইফে কে ছিল কে ছিল না, এই টাইপ কথাবার্তা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক হয়। তো এই জিনিসগুলো যখন আমরা বলি, হঠাৎ করে যখন এই দিকে মানে ভৌতিক দিকে মন নেয়, আর যেহেতু আমি ভূত.com এর সাথে অনেকদিন যাবৎ জড়িত, সে আমার কাছে অনেক কিছু শুনতে চায়, এরকম টাইপের স্টোরি শুনছো কিনা বা ওরকম টাইপের স্টোরি শুনছো কিনা, হঠাৎ করে বলে ফেলে যে তোমার সাথে যেটা হয়েছে সেটা বলো। তখন আমি যখন বলি তাকে এই কথাগুলো, সে মজা উড়ালো, এবং মজা ওড়ানোর পর থেকে এই টাইপের প্রবলেমগুলো স্টার্ট হওয়া শুরু করেছে। হুটহাট এরকম সাউন্ড শোনা, বিভিন্ন টাইপের সাউন্ড, নকিংস এর সাউন্ড, তারপর এই যে ও ঘুমাতে পারে না আমার ভয়েস শোনা, আমি কিন্তু ঘুম, আমি ঘুমায় থাকি কিন্তু সে এই জিনিসগুলো শুনতে পারে, এবং যখন সে ঘুম থেকে ওঠে আমাকে ডেকে তোলে, ডেকে তোলে আমাকে এই জিনিসগুলো সে বলে। আমি আসলে এখনো জানি না যে এই জিনিসগুলো কি। এবং হ্যাঁ, রিগার্ডিং টু দিস, আমি হাফেজ মাইনউদ্দিন ভাইয়ের সাথেও যোগাযোগ করি, কারণ আমি ভেবেছিলাম যে কোনো ব্ল্যাক ম্যাজিক টাইপের কোনো কিছু আবার কেউ করার চেষ্টা করছে কিনা। হাফেজ মাইনউদ্দিন ভাই আমাকে কয়েকটা ট্রিটমেন্ট দেয় এবং উনি আমাকে বলে যে আপনি এই কাজটা করেন স্পেসিফিক, তারপরে আপনি আমাকে বলবেন কি হয়, কারণ আমি এখন আপনাকে বলবো না যে কি হতে পারে, যদি আমি এখনই আপনাকে বলে দিই কি হতে পারে আপনি সেই হিসেবে আমাকে কথা বলতে পারেন। সো আমি বলবো না, কিছু জিনিস সিক্রেট থাকুক, আপনি আমাকে বলবেন আপনি কি ফিল করছেন। ওনার যে টোটকাটা ছিল সেটা ছিল একটা লাল কাপড়ের মধ্যে লবণ রাখতে হবে, 5 চামচ লবণ একটা পুটলি বানিয়ে ওটাকে রাখতে হবে ঘরের যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে, আমাদের আর কি বেডরুমে যেখানে আমরা ঘুমাই। তো আমি রাখি, তেমন কিছু আমার সাথে হয় না। তো পরবর্তী দিন হাফেজ মাইনউদ্দিন ভাইয়ের সাথে যখন আমি যোগাযোগ করি, উনি আমাকে বলেন যে ভাইয়া এটা কোনো ব্ল্যাক ম্যাজিকের কোনো কিছুই না, এটা হইতেছে আসলে আপনার ভেতরে কিছু একটা আছে, চালান না এটা, এটা আপনার প্রবলেম, মানে আপনার ভেতরে যে জিনিসগুলো ওগুলো কোনো না কোনোভাবে বের হওয়ার চেষ্টা করে বা আপনাকে বিরক্ত করার চেষ্টা করে, যেহেতু এখন ম্যারিড লাইফে আছেন, সো এই জিনিসগুলো আপনাদেরকে আলাদা করারও চেষ্টা করার চেষ্টা করে। সো জিনিসগুলো খুবই খারাপ। আমি আসলে কি বলবো, এরকম একটা ফেজ আমার ছিল যে আমি চাইতাম একসময় যে আই উইল নেভার গেট ম্যারিড, বাট আল্লাহর ইচ্ছা অন্যরকমই ছিল, আমাদের সুন্দর করে একটা বিয়ে হলো, কিন্তু বিয়ের পরে এই জিনিসগুলো আসলে খুবই আনএক্সপেক্টেড। এবং আরেকটা জিনিস আমি হাইলাইট করব আজকে আপনাদের সকলের সামনে, যেটা হচ্ছে আমি নিজে যখন মানতাম না, বুঝতাম না, এমন কিছু কিছু জিনিস আমার বন্ধু বান্ধব বা আমার আত্মীয় স্বজন আশেপাশের যারা আছে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে যে এইটার ফলাফলটা কি হবে, তখন আমার মাথায় একটা কথা আসে, হবে কি হবে না, বা এটা এরকম হতে পারে ওরকম হতে পারে। যেমন আমি আমার একটা বন্ধুর কথা বলি, ও থাকে হচ্ছে ECBতে, আমার বন্ধুর নাম নিশাদ। তো আমাকে 2022, 23 বা 21 বা 24 যে কোনো একটা তারিখে আমাকে কয়েকজনের ছবি দেখায়, বলে যে দেখো এখানে কার সাথে আমার বিয়ে হবে, তুই তো অনেক কিছু জানিস আমাকে বল। আমি ওকে বলি কি যে এই মেয়েটার সাথে তোর বিয়ে হবে এবং মেয়েটা এই জায়গার। তো 2025 আগস্টে সে আমাকে বলে কি বন্ধু তুই যার কথা বলছিলি তার সাথে আমার বিয়ে হইল এবং সে এই জায়গারই অ্যাকচুয়ালি। তো এরকম কিছু কিছু জিনিস হয়। আরেকটা জিনিস যেটা আমি এটা কখনো মানতাম না, আমি কখনো মানতে চাই না, কারণ আমি সবকিছুর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, লাইক আমার কাছে মনে হয় যে মানুষের ব্রেন তো অলওয়েজ একটা ক্যালকুলেশনের ভেতরে থাকে, ফিউচার প্রেডিকশন লাইক ডিজাভু। যখন আমরা রাতের বেলা লাইট অফ করতে যাই তখন মনে হয় কি যে হ্যাঁ এই কাজটা তো আমি এর আগেও করছি, দিস ইজ কল্ড ডিজাভু। তো আমার কাছে মনে হইতো যে হ্যাঁ এটার একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে, বাট আমি কখনো ভাবি নাই যে এই জিনিসগুলো সবার যাদেরকে আমি বলি তাদের সাথেই প্রমাণ হবে। আমার ওয়াইফের ক্ষেত্রেও সে আমাকে একটা কথা বলছিল, এটা হয়তো বা 5 বছরেও হবে না, আমি বলছিলাম এটা 2 মাসের মধ্যেই হবে। অ্যাকচুয়ালি 2 মাসের মধ্যেই হয়েছে অ্যান্ড ইটস স্টিল রানিং। এখানে আমার আসলে কিছু বলার নাই। আরেকটা জিনিস হচ্ছে আমার সাথে ছোটবেলা থেকে এমন একটা জিনিস থাকে যেটা আমাকে অলওয়েজ প্রোটেক্ট করে। লাইক আমি যখন কোনো অ্যাক্সিডেন্টের শিকার হই আমার শরীরের কাপড় চোপড় ছিঁড়ে যায় বাট আমার শরীরে কোনো আঁচড় লাগে না। তারপরে রাতের বেলা মশারি ঠিক করতে গেলে ফ্যানের মধ্যে যখন আঙ্গুল লাগে, ব্লেডের মধ্যে আঙ্গুল কেটে যদি নাও যায় একটা ব্রুজ মার্কস তো থাকবে, বাট নাথিং, কিচ্ছু থাকে না, একেবারে ক্লিন, কোনো ব্যথা নাই, কিচ্ছু নাই। সো এই যে জিনিসটা, এটা থাকে একটা বাজ পাখির ফর্মে, এবং আমি যে জায়গায় থাকি সেখানে সে একটা আওয়াজ করে সব সময়। তো আমি যখন আমার ওয়াইফকে বিয়ের আগে ফোনে এই জিনিসগুলো বলতাম, সে বিশ্বাস তো করতো কিন্তু তারপরেও তার মনে কিছু দিতে থাকতো যে না এটা মানে কিভাবে সম্ভব, এটা তো মানে ওরকম কিছু না যে তুমি বললে আর হয়ে গেল। আমি ফোনে তাকে কয়েকবার রেকর্ড করে, সাউন্ড রেকর্ড করে পাঠাই, তখন সে মানে কিনা আমি জানি না, এটা সেই ভালো বলতে পারবে। আর এখন যখন সে আমার সাথে আছে সে কি ফিল করে, সে কি শোনে, সে কি দেখে, এটা সেই বলুক।
আসলে যখন মানে প্রথম আমাকে এসব মানে শোনাতো তো আমার না এতটা বিশ্বাস হইতো না, কারণ মানে পাখিরাও তো হইতেই পারে এমনটা। তো আমি যখন থেকে মানে আমরা আলাদা একটা ফ্ল্যাটে শিফট করলাম, একসাথে থাকা শুরু করলাম, তখন থেকে আমি নিজেও এই সাউন্ডগুলো পাই, মানে একটা বাজ পাখির সাউন্ড, ঠিক আছে। মানে যখনই আমাদের কোনো প্রবলেম হয়, আমি দেখছি ওরা, আমার একবার একটা প্রবলেম হয়েছিল, আমাদের একটু ঝগড়া লাগছে আর কি, যে কোনো একটা বিষয় নিয়ে, তো আমার ও আমার কথা অনেক কষ্ট পাইছে। এমনি নর্মাল যখন পাখিটা ডাকে সেটা একদম নর্মাল শোনা যায়, কিন্তু তখন মানে সে নিজেও কষ্ট পাচ্ছে এটা আমি ভয় পেয়ে যাই লিটারালি, কারণ এমনভাবে ডাকতেছিল আমি ভয় পেয়ে যাই। আর এটা শুধু আমি শুনি না, ওর যে ভাই, যে আম্মা, সবই শোনে এটা। ওর বাসা যখন আমি যাই আম্মা বলতেছে হ্যাঁ ও তো এখানেও আসে, আমি তো এখনো শুনি, আবার আমাদের এখানেও যায়, আমরাও শুনি এই ডাকগুলো প্রায় রোজ রাতে না হলেও একদিন পর একদিন, মানে সবসময় আমরা এটা শুনি, আমি নিজেও শুনি।
এই যে যখন কোরবানির ঈদ গেল তখন তোমাকে কি বললে, এখন তো ডাকে না, এখন তো কোনো সমস্যা নেই। বলছিলাম কি যে কোরবানির ঈদের টাইমটা আরাফার দিন থেকে একটা পবিত্র টাইম, সো এখন থাকবে না, পরবর্তীতে আবার আসবে। যেই দিন আমাকে ওই কথাটা বলল এর পরের দিন হাজির, পরের দিন সন্ধ্যার দিকেই মাগরিবের আজানটা পার হলো আর হাজির। মানে এই জিনিসটা এমন যে আমরা যে জায়গাতেই যাই সেখানেই সে যাবে, অলওয়েজ সেখানে যাবে। আর আশেপাশে কুকুর তো অনেক থাকে দেখছোই তো। সো এই জিনিসগুলো আসলে হচ্ছে মূলত আমাদের ঘটনাগুলো, তো খুবই ডিসওরিয়েন্টেটেড এবং ছড়ানো ছিটানো ঘটনা। তো আমি মাঝখানে কয়েকজন হুজুরের সাথে কথা বলি, যেমন আমাদের নমহল বড় মসজিদের হুজুর আছে, তারপরে আরো জামিয়া ইসলামী আলিয়া মাদ্রাসার হুজুর যারা আছেন, আমি তাদের সাথে সম্পূর্ণ বিষয়গুলো যখন শেয়ার করি তারা আমাকে বলে যে তোমার ভেতরে যে জিনিসটা আছে এটা তো মানে এমন একটা কাউন্টডাউন দিয়ে রাখছে তোমাকে, সেটা তো মানে তারাই জানে যে কিসের কাউন্টডাউন। তো এর কাউন্টডাউনটা আসলে হচ্ছে এরকম যে তারা মানে আমার উপরে যে ব্ল্যাক ম্যাজিকটা করে, কে করে সেটা আমি বলবো না, বাট আমার একজন আত্মীয়ই করে জেলাসির থেকে, যেহেতু আমি ছোটবেলায় মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম এবং ফিউচার ব্রাইট হওয়ার কথা ছিল, সো উনি এই জিনিসগুলো নিতে পারে নাই, তো উনি এই কাজগুলো করে। করার পরে মানে বিষয়টা এমন দিকে চলে যায় যে আমার আসলে মানে এমন একটা ফেস পার করছি যেটা আসলে বলার মতন, আমি যদি বলতে যাই রাত পার হয়ে যাবে, সো আমি ওটা ড্র্যাগ করব না। তো এই বিভিন্ন যে বিষয়গুলো আছে, হুজুর আমাকে বলে যে দেখো ওরা তোমাকে যে কাউন্টডাউনটা দিছে, কাউন্টডাউন দিছে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের, যেটা মানে মৃত্যু বান যেটাকে বলা হয়, ঘোড়া চালান, ওইটা নাকি আমাকে দেওয়া হয়েছে, এবং এটার ডেট এক্সপায়ার হবে 19 জানুয়ারি 2029। তো 19 জানুয়ারি 2029 তারা হচ্ছে যে কোনো কিছু একটা খারাপ করতে পারে বা লাইফ রিস্ক আছে আমার। তো হুজুর বলে কি যদি এরকম এখন কোনো ধরনের কোনো কিছু ট্রাই করি তাহলে এটা তোমার উপরে হিতে বিপরীত হতে পারে, কারণ ওরা এখন তোমার ভেতরেই থাকে, সো যদি কোনো প্রবলেম হয় ইনস্ট্যান্ট ডেথ হয়ে যাবে। সো আমাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব না, আর এতটুকু এবিলিটি নাই যে এরকম কোনো কিছুর সাথে লড়াই করবো। মেইনলি আমি বলে রাখি, এর আগে আমি বলেছিলাম 83 নম্বর এপিসোডে ভূত.com এর, যেটা ছিল স্বাধীন মিউজিক অ্যাপে, যে আমাকে যে কালো জাদু করা হয় সেটা করা হয় একটা শিয়ালের মাথা দিয়ে, এবং ওটার ভেতরে ছিল আমার রক্ত, আমার নখ, আমার চুল, তারপরে আমার কাপড়ের টুকরো, চোখের পাপড়ি, সবকিছুই ছিল। এবং এই জিনিসটা করার পরে সেই যে শিয়ালের মাথাটা, যেই টোটেম আর কি, এটাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়, এখন এটা যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এই জাদু কাটানো সম্ভব না। এবং রিগার্ডিং টু দিস আমি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথেও কথা বলি, উনি আমাকে সেম কথাই বলে যে এটা যদি ভাই আপনি খুঁজে না পান এটা কিন্তু কিছু করা সম্ভব না। সো এইভাবেই লাইফ পার করতে হবে। দ্যাটস ওয়াই আই ডিসাইডেড নট টু ম্যারি, বাট তারপরেও এখন আল্লাহর প্ল্যান, জানি না কি হবে ভবিষ্যতে। দোয়া করবেন সকলে আমাদের জন্য। আর তুমি যদি আরো কিছু বলতে চাও এক্সট্রা বল, ইউ ক্যান ক্যারি অন।
আসলে এ ব্যাপারগুলো বিশ্বাস করার মতো না, বাট যে মানে এটা ফিল করে যে এইগুলোর মধ্যে দিয়ে যায় তারাই আসলে বুঝে। আমি নিজে আগে এত কিছু মানতাম না ওর ব্যাপারটায়, আমার সাথে অনেক কিছু ঘটছে, বাট যখন ওর সাথে আমি থাকা শুরু করি আমি অনেক কিছু নোটিস করি। যেমন রাতের বেলা ওর শরীর অতিরিক্ত গরম থাকে, মানে মনে হবে যে অনেক জ্বর, বাট আসলে জ্বর না। যখন আজানটা হয় ফজর আজান, ওর শরীর একদম ঠান্ডা, একদম নর্মাল। ইভেন ওর আমি দেখছি ওর চোখে যে কালার আমাদের, মানে ওর এটা চেঞ্জ হয়, কখনো ব্লু কখনো রেড। আমি তোকে বলছি, সে আমাকে বলছিল, আমি এটাও মানিনি যে আসলেই চেঞ্জ হয়। আমি ভাবছি হয়তো কোনো ফিল্টার হতে পারে, বাট যখন আমি নিচ থেকে দেখছি তখন আমি মানছি। একদিন হুট করে দেখি ওর মানে লিপস আর কি ব্লু কালার হয়ে গেছে, তো আমি বলি হঠাৎই ভাবে এমন কিভাবে হলো, তুমি কিছু খাইছো?
ব্লু নাকি গ্রিন, গ্রিন বলছিল,
গ্রিন গ্রিন। হ্যাঁ, তো ও আর আমি একসাথেই থাকি সারা দিন একসাথে, তো ও যদি কিছু খাইতো বা কিছু করতো আমি দেখতাম, আমি জানতাম এমন কিছুই না। তো আস্তে আস্তে ওটা ভ্যানিশ হয়ে গেল।
আচ্ছা সমস্যা নেই, আমি বলি লাস্টে, আমি লিসানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই, যেন এই সমস্যাগুলো থেকে দূরে যেতে পারি। এবং আপনাদের জন্য আমার কাছে বেশ কিছু স্টোরি আছে, এবং বিয়ে শাদীর পর থেকে আমি আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুর সাহেব এবং আমার ওয়াইফের কাছ থেকে আমি বেশ কিছু স্টোরি পেয়েছি। এগুলো আস্তে ধীরে আমি শেয়ার করবো। অ্যান্ড আজকে আমি আসলে আর কি করবো সেটা পরে জানতে পারবেন আপনারা, বাট এখন এই স্টোরিটা এখানেই আমরা স্টপ করতে চাই, বিকজ যেটা এটার কোনো আসলে এন্ডিং নাই। তবে আমি দোয়া চাই যেন এই জিনিসগুলোর এন্ড হয়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
শুরুতেই বলেছিলাম অসম্ভব ট্যালেন্টের একজন মানুষ হচ্ছে মোস্তাফা আলম রহমান, এবং তিনি প্রচণ্ড ব্যস্ত, তার মাঝখানেও যে আমাদের সময় দিয়েছেন এজন্য ধন্যবাদ। ওয়েলকাম টু ভূত ডট কম মোস্তাফা আলম রহমান, আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে সময় বের করে আসার জন্য। কেমন আছেন আপনি?
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কেমন আছেন?
এই তো ভালো আছি, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভাইয়া।
অলরাইট, আপনার তো দুটো স্টোরি, তো আমরা সরাসরি প্রথম স্টোরিটাতে যাই। এবং রোমান, আমি সবসময় একটা কথা বলি, এখনো বলছি যে আমি সবসময় খুব বেশি রকমের চাই যে আপনি বারবার আসুন, ঘন ঘন আসুন, এবং ব্যস্ততা তো থাকবেই, তারপরে যদি সময় বের করতে পারেন তাহলে চলে আসবেন, খুব ভালো লাগবে। আপনার প্রথম ঘটনায় চাই।
ওকে, আজকে মেইনলি আমি দুটো ঘটনা শেয়ার করব। ফার্স্টের ঘটনাটা আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা। ওনার নাম সজীব, সজীব আহমেদ। উনি রিসেন্টলি একটা রিনাউন্ড মেডিকেল কলেজ থেকে ওনার ইন্টার্নশিপ শেষ করেছেন। অ্যান্ড আমি মোটামুটি ঘটনাটি শুনেছি প্রায় বছর খানেক আগে, তো আমি আমার শ্রোতা বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, সকলকে সালাম জানিয়ে আজকের ঘটনাটি শুরু করছি। ঘটনাটি মূলত বিগত 2-2.5 বছর আগে ঘটেছে, তখন উনি নতুন বলতে পারেন। তো আমি নাম নিচ্ছি না কোন মেডিকেল কলেজ বা কি সেরকম কিছু বলছি না। তো ফার্স্ট অফ অল, উনি যখন মেডিকেল কলেজে ইন্টার্নশিপ শুরু করেন ওনার সেরকম কোনো মেস বা থাকার জায়গা ছিল না, তো উনি ওনার কাজিনের বাসায় থাকতেন। তো প্রায় রাতেই আসলে ওনার বস বা ওনার যে টিচার ছিলেন ওনার সাথে বিভিন্ন কি বলে ওইটাকে মানে মুভমেন্টে যাইতেন আর কি, বা হচ্ছে রেকিতে যাইতেন, বিভিন্ন ওয়ার্ডে যাইতেন সেটা চেক করার জন্য আর কি। তো এরকমই একদিন জুলাই মাসের ঘটনা, আমার যতটুকু মনে পড়ে জুলাই মাসের ঘটনা, উনি এরকম একদিন ওনাকে ওনার বস বললেন যে আজকে আমি থাকছি না, সো তুমি রাত 12টা অথবা 11টার দিকে একবার চেক করে এসো ওয়ার্ডে গিয়ে। তো ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। উনি মোটামুটি সারাদিনে কাজকর্ম শেষ করে মোটামুটি রাত তখন 8টা বা 8:30 বাজে উনি ওনার টিচারের সাথে, আমি ওনার নামটা বলছি, ওনার নাম হচ্ছে আফজাল রেজা, মোহাম্মদ আফজাল রেজা স্যার উনি। আচ্ছা আমি ওনার ডিটেলসে না চাই, তো যাই হোক উনি ওনার স্যারের সাথে কথাবার্তা এবং বাকি পেশেন্টদের বিষয়ে আলাপ আলোচনা করে ওনাকে বিদায় দিয়ে দেন। তো যথারীতি উনি ওনার কাজকর্ম শেষ করে রাত 10:30 দিকে ডিনার কমপ্লিট করেন অ্যান্ড তখনই মোটামুটি তখনই বেরিয়ে পড়েন ভিজিটে যাওয়ার জন্য। তো উনি ধীরে ধীরে ওনার যে চেম্বারটা ছিল বা ওনার বসের যে চেম্বারটা ছিল সেখান থেকে মোটামুটি প্রায় 10 মিনিটের দূরত্বে ওনার দায়িত্বে যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো ছিল আর কি। তো উনি ওখান থেকে রওনা দেন রাত 10:30 পরে, মোটামুটি প্রায় 11টার কাছাকাছি, এবং সেখানে যান ওয়ার্ডে মোটামুটি সিরিয়াল অনুযায়ী 10 নম্বর, 11, 12 এবং 13 নম্বর, এই 4টা ওয়ার্ডের দায়িত্ব ছিল তার। তো তিনি সেখানে যান এবং সেখানে গিয়ে দেখেন কিছু নার্স সেখানে ঘোরাঘুরি করছে ফাইল নিয়ে এবং দু একজন বসে আছে। তো উনি শুরুতে 10 নম্বর ওয়ার্ড এবং 11 নম্বর ওয়ার্ডটা ভিজিট করেন, সেখানে সবার সাথে কথাবার্তা বলেন, চেক করেন অ্যান্ড 11:30টার মধ্যে উনি ওখান থেকে বেরিয়ে আসেন। তো ওনার একটু স্মোকিং এর অভ্যেস ছিল, তো উনি ওখান থেকে বেরিয়ে এসে ওনার যেটা প্রয়োজন উনি সেটা কমপ্লিট করে আবার ওয়ার্ডের দিকে যান। তো তখন প্রায় 12টার কাছাকাছি বেজে গিয়েছে। এর মধ্যে উনি আবার ওনার ফ্যামিলি মেম্বারদের সাথেও কথাবার্তা বলেন ফোনে, ওনার যাবতীয় যা যা কাজ নিয়ে সেটা করতে থাকেন। তো পরবর্তীতে উনি 12 নম্বর ওয়ার্ডে যান, 12 নম্বর ওয়ার্ড কমপ্লিট করে যখন বের হন তখন ওনার কাছে একটা ওনার চোখে একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে যে 13 নম্বর ওয়ার্ডে, 13 নম্বর ওয়ার্ডটা 12 নম্বর ওয়ার্ডের জাস্ট অপোজিট সাইডেই ছিল, সেখানে দরজাটা খোলা এবং ভেতর থেকে হলুদ রঙের একটা আলো আসছে। তো উনি এটা খেয়াল করেন, খেয়াল করে ওখান থেকে চলে যান, উনি আর ভেতরে ঢোকেননি। তো উনি যখন ওনার রুমে ফিরে আসেন তখন ওনার মাথায় হিট করে যে 13 নম্বর ওয়ার্ডটা তো আসলে কোনো রোগী রাখা হয় না, বা খুব একটা রাশ না গেলে ওই ওয়ার্ডে কেউ থাকেও না, তাহলে ওই রুমে আলো কেন চলছে। তো উনি যথারীতি ওখান থেকে আবার উঠে পড়েন যে যাই চেক করে আসি। তো উনি যখন বের হন ওনার রুম থেকে তখন মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে, জুলাই মাসেরই ঘটনা, বৃষ্টি শুরু হয়েছে বেশ মুষলধারে বৃষ্টি। তো ওনাকে মোটামুটি একটুখানি রাস্তা পার হয়ে যেতে হবে যেখানে বেশ ভালোভাবেই উনি ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। তো উনি একটু ওয়েট করেন, তো কিছুক্ষণ ওয়েট করতে 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 প্রায় ঘণ্টাখানেকের মতো বৃষ্টি চলে এবং কিছুটা যখন ধীরে চলে আসে গুড়ি গুড়ি বৃষ্টি তখন উনি ওখানে ধীরে ধীরে যাওয়া শুরু করেন। তো যাই হোক উনি সেখানে যান এবং যাওয়ার পরে দেখেন 13 নম্বর ওয়ার্ডের পাশে যে টেবিল চেয়ারগুলো রাখা ছিল রিসেপশন, ওখানে দুজন নার্স ঘুমিয়ে আছেন টেবিলের উপর মাথা রেখে এবং একজন ফাইল চেক করছেন। তো উনি কিছু তাদেরকে কিছু না বলে উনি 13 নম্বর ওয়ার্ডের ভেতরে ঢোকেন এবং যথারীতি তখনও লাইট চলছিল। তো 13 নম্বর ওয়ার্ডে উনি আমাকে যতটুকু বলেছেন যে টোটাল 6টা বেড ছিল। তো উনি ভেতরে যাওয়ার পরে বেশ খানিকটা ভেতরে যখন ঢুকে পড়েন তখন দেখেন যে 5টা বেড খালি এবং একটাতে একজন মানুষ বৃদ্ধা মহিলা শুয়ে আছেন, বাট উনার মুখে কোনো অক্সিজেন মাস্ক অথবা স্যালাইনের যে ইঞ্জেকশনগুলো পুশ করা হয় সেগুলো কোনো কিছুই নেই, বাস উনি শুয়ে আছেন। তো উনি যখন ধীরে ধীরে কাছে যান তখন দেখছেন যে মহিলা খুব ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছেন। তো উনি একটু দাঁড়িয়ে পড়েন, ওখানে দাঁড়িয়ে পড়ে আশেপাশে দেখার চেষ্টা করেন যে কেউ আছে কিনা বা মহিলার সাথে কেউ আছে কিনা, হয়তো বা উনি চিন্তা করেন সারাদিনে হয়তো অনেক রাস গেছে, অন্য ওয়ার্ডে জায়গা না পেয়ে ওনাকে এই জায়গায় রাখা হয়েছে। তো যাই হোক উনি এদিক ওদিক তাকান এবং এই মুহূর্তে উনি একটা জিনিস লক্ষ্য করেন যে মহিলা খুব ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে এবং উনি ওখানে দাঁড়িয়েই কিছুটা কাউন্ট করতে থাকে যে ঠিক কতক্ষণ পর পর উনি নিঃশ্বাস নিচ্ছে। তো উনি কাউন্ট করে যেটা দেখেন যে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড পর পর উনি নিঃশ্বাস নিচ্ছে এবং ওনার শরীরে একটা মুভমেন্ট হচ্ছে। তো উনি বেশ মানে চিন্তায় পড়ে যান যে হয়তো অনেক বয়স্ক মানুষ, কোনো প্রবলেম হয়েছে কিনা এবং অক্সিজেন মাস্কও নেই। তো উনি সরাসরি তার কাছে চলে যান এবং তার পালস চেক করেন। তো পালস তখন আসছিল না, আসছিল না বলতে খুব ধীরে ধীরে আসছিল। তো উনি কাছে যান, ওনাকে দু একবার ডাকার চেষ্টা করেন, ওনার কোনো প্রবলেম হচ্ছে কিনা উনি সেটা জিজ্ঞেস করেন, বাট মহিলা কোনো সাড়া শব্দ দেন না। তো একটু পরে উনি পালস চেক করতে করতেই কিছুটা আনমনা হয়ে যান, এদিক ওদিক তাকাতে থাকেন যে কেউ আছে কিনা, দু একবার উনি ডাকও দেন যে কেউ আছেন কিনা ওনার সাথে, বাট কোনো রেসপন্স আসে না। তো একটা সময় মহিলা চোখ খোলেন, এবং খুব মায়া ভরা চোখে সজীব ভাইয়ের দিকে তাকান। এবং সজীব ভাই তখন কিছুটা মানে নিশ্চিন্ত হন যে না, উনি বেঁচে আছেন বা উনি সুস্থ আছেন। তো উনি ওনার মাথায় হাত বোলাতে বোলাতে অনেক কিছু জিজ্ঞেস করেন, ওনার নাম, বাসা কোথায়, বা ওনার কোনো ফ্যামিলি মেম্বার আশেপাশে আছে কিনা, উনি এগুলো জিজ্ঞেস করতে থাকেন, বা ওনার কষ্ট হচ্ছে কিনা উনি জিজ্ঞেস করেন। বাট মহিলা কোনো রেসপন্স করে না, শুধু ছলো ছলো চোখে ওনার দিকে তাকিয়ে আছে এবং মানে বেশ মায়া ভরা চোখে তাকিয়ে আছে। তো উনি অনেকবার জিজ্ঞেস করার পরে তাড়াতাড়ি যখন দেখছে কোনো রেসপন্স করছে না, উনি তাড়াতাড়ি ওয়ার্ড থেকে বের হয়ে আসেন এবং নার্সদেরকে বলেন যে ভেতরে একজন পেশেন্ট আছে, ওনার মানে আমি এই ধরনের রেসপন্স পেয়েছি বা এরকম এরকম ঘটনা ঘটেছে, তো আপনারা কাইন্ডলি আসেন এবং একটু চেক করেন আমার সাথে। তো এই কথাটা শুনে ওখানে যে নার্স ছিলেন উনি বেশ মানে হকচকিয়ে যান যে স্যার কি বলছেন, 13 নম্বর ওয়ার্ডে তো কোনো রুগী নেই এবং আজকে সারাদিন কোনো রাশও যায়নি যে আমরা ওই মানে ওয়ার্ডে কাউকে রাখব। তো উনি বলেন যে না, আমি মাত্রই গিয়েছিলাম এবং একজনকে দেখতে পেলাম, উনি এখানে শুয়ে আছেন, বয়স্ক একজন মহিলা, প্লিজ তাড়াতাড়ি আসেন। তো এটা বলার পরে ওই নার্স যিনি বসেছিলেন, তো উনি ওনার পাশে থাকা বাকি দুজন নার্সকে আসলে কিছুটা ডাকার চেষ্টা করেন, হাত দিয়ে ঝাঁকি দিয়ে ডাকার চেষ্টা করেন এবং তারা যখন ওঠে তখনও সজীব ভাই বলতে থাকে যে আপনার প্লিজ তাড়াতাড়ি আসেন, এই রুমে একজন আছে, ওনার প্রবলেম হচ্ছে সামহাও, আপনারা একটু হেল্প করেন। তো ওনারাও ভয় পেয়ে যায়, বাকি দুজন যারা মানে ঘুম থেকে উঠেছে মাত্র। তো মানে প্রথমে যেতে চাচ্ছিলেন না, তারপরে সজীব ভাইয়ের জড়াজড়িতে ওনারা যান, ভেতরে যান এবং যাওয়ার পরে অদ্ভুত একটা ঘটনা ঘটে, ভেতরে কেউ ছিল না এবং ওই ফ্লোরটা ছিল 4 তলার ওপরে অ্যান্ড এক্সিট একটাই, এন্টার অ্যান্ড এক্সিট একটাই। সো ওনার ভেতর যাওয়ার পরে কাউকে দেখতে পায় না। তো নার্সরা চুপচাপই ছিল তখন, তারা কোনো কথা বলছিল না এবং সজীব ভাইও বিষয়টা দেখে একটু অবাক হয়ে যান যে কি ব্যাপার। তো ওনার যখন বেডের কাছে যান তখন দেখতে পারেন যে ওখানে যে বালিশ রাখা এবং বিছানার চাদর ওইটা কিছুটা এলোমেলো অবস্থায় আছে এবং বালিশে কেউ মাথা রাখলে যেরকম একটা পরিস্থিতি হয় বা যেরকম একটা ভাব থাকে ওই রকম একটা অবস্থা আছে। তো মনে হচ্ছিল যে কেউ একজন একটু আগে এখানে শুয়েছিলেন বা ছিলেন। তো এটা দেখার পর নার্সরা বলেন যে স্যার আমার মনে হয় এখান থেকে আমাদের বের হয়ে যাওয়া উচিত, আমরা একটু বের হই। ওনার ভয় পাচ্ছিলেন। তো সজীব ভাই বিষয়টা বুঝতে পারেন এবং সেখান থেকে বের হয়ে আসেন। আসার পরে উনি সাথে সাথে ওনার যে টিচার রেজা স্যার ওনাকে ফোন করেন। তো ওনাকে ফোন করার পরে রেজা স্যার মানে পুরো ঘটনা যখন বলেন তো রেজা স্যার একটু চুপ হয়ে যান কিছুক্ষণের জন্য এবং চুপ হয়ে যাওয়ার পরে বলে যে দেখো সজীব, হয়তো বা তুমি সারাদিন অনেক তড়োদড়ির উপরে ছিলা, তোমার অনেক স্ট্রেস গেছে, তুমি রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও এবং রেস্ট নেওয়ার পরে তুমি পাশেই তো মরকো, তুমি একটু ওখান থেকে চেক করে এসো, হ্যাঁ ওইটাও একটু ঘুরে এসো। তো সজীব ভাই রুমে ফিরে আসেন এবং কিছুক্ষণ পরে ওনার বস আবার ওনাকে ফোন করে। তো ওনার বসের মাথায় এরকম জিনিস ঘুরছিল যে হয়তোবা সে নতুন ইন্টার্ন হিসেবে আসছে, আজকেই এরকম ফার্স্ট হয়েছে যে সে একা একা ভিজিটে বের হয়েছে, তো সে হয়তোবা কোনো একটা কারণে ভয় পেয়েছে বা এরকম কিছু, হয়তোবা তার মাথায় অন্য কিছু চিন্তা ঘুরতেছে, সে ভয়ে আছে। তো তার বস তাকে অনেকভাবে বোঝায় যে দেখো সজীব, ভয় পাওয়ার কিছু নাই, এরকম আসলে হয়, তুমি স্ট্রেসের মধ্যে ছিলে, আজকে আমি নাই, তো তুমি ওখান থেকে কোনো নার্স অথবা কোনো যদি ভয় থাকে তুমি ওদেরকে নিয়ে মর্গটা চেক করে আসো। তো সজীব ভাইয়ের তখন একটু বিষয়টা ইগোতে লাগে, উনি ইয়াং বয়সের অনেক, তখন তো ইগোতে লাগে যে আমাকে মনে করতেছে হয়তো আমি ভয় পাইছি বা ভীতু, এই ধরনের জিনিস চিন্তা করে তিনি বললো না স্যার কোনো প্রবলেম নাই, আমি একাই যেতে পারবো, হয়তো বা আসলে আমি ভুল কিছু দেখছি। তো এভাবে বলে উনি প্রায় আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে ওখান থেকে বের হয়ে যান। তো তখন প্রায় রাত 1:45 মতো বাজে। তো উনি ধীরে ধীরে মর্গের দিকে যেতে থাকেন এবং হুট করে তখন আবার মানে বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি শুরু হয়। তো উনি ওই 13 নম্বর মানে ওয়ার্ডের কাছে গিয়ে কিছুক্ষণ ওয়েট করেন এবং নার্সরাও তখন জায়গায় ছিল এবং অনেকক্ষণ ধরে তাকিয়েছিল সজীব ভাইয়ের দিকে যে উনি আবার কিছু বলবেন কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা ওনার। তো কিছুক্ষণ ওয়েট করার পরে প্রায় 10-15 মিনিট ওয়েট করার পরে যখন বৃষ্টি থামে উনি বের হয়ে যান মর্গের দিকে যাওয়ার জন্য। তো যখন মর্গের দিকে যান মর্গের দরজাটা মানে মর্গটা বেশ পুরনো ছিল আর কি, চারিদিকে শ্যাওলার মতো জমে গিয়েছে অ্যান্ড বৃষ্টির কারণে বেশ পরিবেশটাও ওই রকমই ছিল আর কি, স্যাঁতসেঁতে পরিবেশ। তো ওখানে লোহার একটা দরজা ছিল এবং বাইরে থেকে ছিটকানি দিয়ে তালা ঝুরিয়ে লেখা ছিল। তো তালা জাস্ট ঝুলিয়ে রাখা, আটকানো ছিল না। তো উনি সরাসরি গিয়ে তালাটা খুলে ছিটকিনি খুলে মর্গের ভেতরে যান অ্যান্ড ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে লাইট টাইট বাকি লাইটের সুইচগুলো অন করেন ভেতরে দেখেন যে ভেতরে তিনটা লাশ রাখা আছে, ঢেকে রাখা আছে। তো উনি এদিক ওদিক চেক করেন, জাস্ট ফিনাইল বা ফরমালিন টাইপ বা এই ধরনের কেমিক্যালের কিছু স্মেল তিনি পাচ্ছিলেন আশপাশ থেকে। তো উনি সবকিছু এদিক ওদিক চেক করে যখন বের হয়ে আসবেন, তখন ওনার কাছে মনে হলো যে কেউ একজন মানে বেশ একটা দীর্ঘশ্বাস নিল। তো উনি পেছন ঘুরে তাকালেন, পেছন ঘুরে তাকানোর পরে কোনো মুভমেন্ট উনি দেখলেন না। তো প্রায় 15-20 সেকেন্ড উনি তাকিয়েছিলেন। এর মধ্যে মাঝখানের তিনটা বডি পাশাপাশি রাখা, মাঝখানের একটা বডির মুভমেন্ট উনি লক্ষ্য করলেন। তো মনে হচ্ছে কেউ একজন নিঃশ্বাস নিচ্ছে, তার বুকটা ধীরে ধীরে ফুলছে, আবার নিচে নেমে যাচ্ছে, মানে নিঃশ্বাস নিলে যেরকমটা হয় ঠিক ওই মানে সিচুয়েশনটা তিনি দেখলেন আর কি। তো প্রথমে উনি একটু ভয় পেয়ে যান যে কি হচ্ছে বা মানে কি হলো, উনি বুঝতে পারছিলেন না। বাট উনি স্টিল ওইভাবেই দাঁড়িয়ে থেকে তাকিয়েছিলেন বডিটার দিকে। একটু পরে আবার সেই বডিটা নিঃশ্বাস নেয়। তো উনি আর এদিক ওদিক কিছু চিন্তা না করে সরাসরি বডিটার কাছে গিয়ে যেই চাদরটা সরান, তখন দেখেন যে ওই সেই বৃদ্ধ মহিলা ওখানে শোয়া এবং উনি চোখ বন্ধ করে শুয়ে আছেন, চুলগুলো পেকে গেছে, মানে লাইটের কারণে তখন বোঝা যাচ্ছে যে ওনার ফেসটা কিরকম, এবং উনি খুব ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। উনি সাথে সাথে ওনার পালসটা আবার চেক করা শুরু করেন এবং দেখলেন যে খুব ধীরে ধীরে পালস আসছে। তো উনি আর দেরি না করে সরাসরি ওখান থেকে দৌড়ে বের হয়ে আসেন অ্যান্ড 13 নম্বর ওয়ার্ডে এসে বাকি যে নার্সটা ছিল সবাইকে ডাকাডাকি শুরু করেন যে এরকম কিছু একটা হয়েছে, আই গেস ওখানে একজন জীবন্ত কাউকে রেখে দেওয়া হয়েছে, এরকম কিছু বলেন উনি। তো নার্সরা মানে ভয় পেয়ে যায় এরকম একটা সিচুয়েশন, তখন রাত মোটামুটি 3টার কাছাকাছি বেজে গেছে অলরেডি। তো যাই হোক সবাই দৌড়াদৌড়ি শুরু করে অ্যান্ড যারা বয় ছিল বাকি সবাইকে ফোন টোন করে ডেকে নিয়ে আসা হয়। দু একজন ক্লিনারও ওখানে থাকতেন, সবাইকে ডেকে নিয়ে এসে মর্গের ভেতরে যাওয়া হয় এবং আসলেই ওখানে একজন মহিলা ছিলেন যিনি তখনও পর্যন্ত জীবিত ছিলেন। পরবর্তীতে ওখানে ওনাকে নিয়ে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়। পরের দিন সকালেই মানে রেজা স্যারকে তখনই জানিয়ে দেওয়া হয়েছিল এবং রেজা স্যার পরের দিন সকালেই চলে আসেন এবং পুরো ঘটনাটা দেখেন যে আসলে কি ঘটেছে। এবং ততক্ষণে মানে মর্গের মানে হসপিটালের ভেতরে মেডিকেলের ভেতরে মানে হই হুল্লোড় চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে যে একজন জীবন্ত মানুষকে মর্গে রেখে দেওয়া হয়েছে, এখানে আসলে ট্রিটমেন্টটা কোন লেভেলে হয় বা আদৌ ঠিকঠাকভাবে এরা ট্রিটমেন্ট করে কিনা, মানে এই ধরনের বিভিন্ন কনফ্লিক্ট অ্যান্ড ঝামেলা শুরু হয়ে গেছে অলরেডি। তো পরবর্তীতে ওনাকে চেক আপ করা হয় অ্যান্ড মোটামুটি 5-6 দিনের মতো ওনাকে আইসিইউতে রাখা হয়। এবং আইসিইউতে যখন ছিলেন তখন সজীব ভাই প্রায় প্রতিদিনই ওনাকে দেখতে যেতেন। তো 5-6 দিন পরে উনি ধীরে ধীরে সুস্থ হন এবং একবার মানে একটা দুইটা করে কথা উনি বলতে পারেন। তো যাই হোক, সজীব ভাই একদিন যান আইসিইউতে এবং ওনার পাশে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন ওনার সাথে। ওনার বাসা কোথায়? ওনার বাসা যতটুকু আমাকে বলেছে ঝিনাইদহর কোনো একটা জায়গায় এবং উনি খুব রিসেন্টলি ওই এলাকাতে শিফট করেছিলেন। তো এবং ওনার একটা ছেলে আছে, সেই ছেলে মানে ছেলে হয়তো বা অন্য কোথাও কাজে থাকে, উনি একাই থাকে বাড়িতে। তো এখন কে ওনাকে নিয়ে এসছে হসপিটালে, কিভাবে কি হয়েছে, এই সব কিছুর কোনো মানে কোনো বর্ণনাই উনি দিতে পারেন না। তো যাই হোক এই পার্টটা স্কিপ করি। তো এরপরে ওনাকে ওয়ার্ডে দেওয়া হয় অ্যান্ড ওয়ার্ডে যখন দেওয়া হয় তখন মোটামুটি উনি সুস্থ, উঠে বসতে পারে এবং খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারে নিজের হাতে। তো একদিন সজীব ভাই যান এবং ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে সজীব ভাইয়ের পেছনে একজন এসে দাঁড়ান এবং ওই মহিলা অনেকক্ষণ ধরে তাকে দেখতে থাকে এবং পেছনে যখন তাকান দেখেন যে একজন ছেলে দাঁড়িয়ে আছে এবং সেও বেশ কাদো কাদো ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তো উনি বুঝতে পারেন হয়তো বা উনি ওনার ছেলে হতে পারে। তো জিজ্ঞেস করেন, ওনার সাথে অনেক কথা বলেন, সবকিছু বোঝেন যে না আসলে উনি ওনার ছেলে, উনি অনেক দূর থেকে এসছেন, এখানে অনেক মানে কথাবার্তা বা কনভারসেশন হয় অ্যান্ড এভাবে একদিন দুই দিন যাওয়ার পরে 3 নম্বর দিনে উনি আবার আসেন ওনার সাথে দেখা করতে। তো ওই সময় ওনার মানে মা ছেলে পাশাপাশি ছিলেন, বসেছিলেন এবং সজীব ভাই যখন যান তখন উনি ওনার সিটটা ছেড়ে দিয়ে বলেন যে আপনি কথা বলেন। তো এই টাইমে সজীব ভাই মানে অনেকটা কৌতূহলের সাথে উনাকে জিজ্ঞেস করেন যে আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি কাইন্ডলি সত্যি কথা বলবেন আমাকে। তো উনি জিজ্ঞেস করেন সেই 13 নম্বর ওয়ার্ডের কথা যে আমি এরকম এরকম দেখেছি, আমি 13 নম্বর ওয়ার্ডে গিয়ে আপনাকে দেখেছিলাম এবং পরবর্তীতে আমি আপনাকে মর্গে পাই, আসলে ঘটনাটা কি ঘটেছে এবং কেন আমি আপনাকে 13 নম্বর ওয়ার্ডে দেখেছিলাম। তো এই কথাটা যখন বলে তখন ওই মানে মহিলা, বৃদ্ধ মহিলা কিছুটা মুচকি হাসেন এবং এটা দেখে সজীব ভাই পেছনে তাকান, দেখেন যে ওনার ছেলেও কিছুটা মুচকি হাসছে। তো উনি বেশ অবাক হন। তো ওই মহিলা বলেন যে তুমি চিন্তা করো না, তোমাকে যদি সত্যি কথা বলি তাহলে আমার সব কিছুই মনে আছে। আমি তুমি যে আমাকে ১৩ নম্বর ওয়ার্ডে দেখেছিলে এটাও আমার মনে আছে এবং আমি অপেক্ষা করছিলাম তুমি কখন এসে আমাকে বাঁচাবে। তোমাকে আমি বিস্তারিতভাবে বলবো না যে আমি ১৩ নম্বর ওয়ার্ডে কিভাবে গেলাম, কিভাবে মর্গে গেলাম, বাট আমি চাচ্ছিলাম কেউ একজন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুক। কি বিপদ এটা আমি তোমাকে বলবো না। তো এরপরে উনি ওনার ছেলের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করেন এবং ওনার ছেলে কাছে এসে তার পকেট থেকে কিছু একটা বের করেন, পিতলের কিছু একটা কয়েনের মতো, এবং উনি সেটা সজীব ভাইয়ের হাতে দেন। তো সজীব ভাই বলে যে এটা কি? তো ওই ভদ্রমহিলা বলেন যে তুমি আমার প্রাণ রক্ষা করেছো এবং সেটারই মানে পুরস্কার হিসেবে বা সেটারই ধন্যবাদ স্বরূপ আমি তোমাকে একটা উপহার দিচ্ছি, এটা সবসময় তোমার মানিব্যাগে রাখবে, এটা তোমার কাজে আসবে। তো এটা বলে বলার পরে সজীব ভাই চলে যায়, ওখান থেকে চলে যায় এবং পরের দিন বিকালে আবার যখন দেখা করতে আসে তখন দেখে যে ওই মহিলা নাই, ওই মহিলা ওই ওয়ার্ডে নাই। তো উনি অনেকভাবে চেক করে, মেডিকেলের বিভিন্ন মানুষের সাথে কথা বলে, নার্স যারা ছিল সবার সাথে কথা বলে, বাট কেউই কোনো ইনফরমেশন দিতে পারে না যে আসলে কি হয়েছে। তো পরবর্তীতে উনি ওনার স্যারের সাথে, রেজা স্যারের সাথে কথা বলে, ওনাদের হায়ার অথরিটির সাথে কথা বলে ভিডিও ফুটেজগুলো চেক করতে যান যে আসলে সেই রাতে কি হয়েছিল এবং আজকেই বা কি হলো, উনি কোথায় হারিয়ে গেলেন। তো সেই ভিডিও ফুটেজটা যে মানে যখনকার ওই বৃষ্টির দিনের ঘটনা ওইটা যখন চেক করতে যান তখন দেখেন যে যখন উনি ১৩ নম্বর ওয়ার্ডে ঢোকেন তখন লাইট জ্বলছিল এবং বেছানার উপরে একজন মানুষ শুয়ে থাকলে যেরকম একটা ভাঁজ পড়বে বা চাপ অনুভব হবে সেই চাপটা দেখা যাচ্ছে। চাদরগুলো কিছুটা এলোমেলো অবস্থায় আছে বাট সেখানে কোনো মানুষ নেই। সেখানে সজীব ভাই যাচ্ছেন, চেয়ারে বসছেন, কিছু একটা ধরার চেষ্টা করছেন, কারোর সাথে হয়তো বা কথা বলছেন, বালিশের উপরে হাত রাখছেন, এই মুভমেন্টগুলো ভিডিওতে দেখা যাচ্ছে বাট সেখানে কোনো মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে না। তো উনি সরাসরি মর্গের বাইরের সিসিটিভি ফুটেজটা চেক করেন, সেখানে সবই দেখা যায়, মানে পরে যে ঘটনাগুলো হয়েছিল সেটা সবই দেখা যায়, সেখানে মানুষও ছিল এবং ওই মহিলাও ছিল। অ্যান্ড পরের যখন সিসিটিভি ফুটেজটা চেক করতে যায়, আজকের দিনের মানে যে ঘটনাটা রিসেন্টলি ঘটার পরে উনি সিসিটিভি ফুটেজ চেক করতে গেছে, সেখানে দেখা যায় যে ওই মহিলাকে নিয়ে তার ছেলে ওয়াশরুমের দিকে যাচ্ছে। অ্যান্ড ওয়াশরুমের দিকে যাওয়ার পরে সেখান থেকে তারা আর বের হয়নি। অ্যান্ড সেখানে যখন পরবর্তীতে অনেকক্ষণ ওয়েট করার পরে যখন চেক করা হয় সেখান থেকে আর কাউকে বের হতে দেখা যায়নি। অ্যান্ড সেখান থেকেই মানে বলতে গেলে সেখান থেকেই গায়েব হয়ে গেছে কোনোভাবে। তো এখন মজার বিষয় হচ্ছে যে এটা বেশ অনেকদিন আগেরই ঘটনা। তো সজীব ভাইয়েরও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না, সেরকম না। তো ওনার পড়াশোনার খরচ, ওনার বাকি যে কাজগুলো ওগুলো চালাতে বেশ কষ্ট হয়। বাট সে আমাকে একটা মজার বিষয় বলেছে যে যতদিন ধরে আমি ওই পেতলের কয়েনটা আমি আমার মানিব্যাগে রেখেছি আমার কখনো টাকার অভাব হয় না। আমার যদি ৫০০ টাকাও প্রয়োজন পড়ে আমি একদিন পরে হোক দুই দিন পরে হোক আমি ওই টাকাটা কোনো না কোনো জায়গা থেকে পেয়ে যাই এবং সেটা আমার মানিব্যাগে থাকে। তো এটা এখনো চলছে, সেই পেতলের কয়েনটা এখনো তার কাছে আছে, সেখানে কিছুই লেখা নেই, কিছুই না, জাস্ট একটা কয়েন। অ্যান্ড উনি বেশ ভালোভাবেই আছে এবং তার জীবনে কখনো অভাব আসেনি আলহামদুলিল্লাহ। তো আজকের প্রথম ঘটনাটা এটাই ছিল। সো আমি জানি না ঘটনাটা ভয়ের কিনা, বাট যার সাথে ঘটেছে অবশ্যই এটা রহস্যময় বা তার কাছে চিন্তার ঘটনা। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম।
শুনছিলাম মোস্তফা আলম রোমানের প্রথম ঘটনা। এবার সরাসরি মোস্তফা আলম রোমানের দ্বিতীয় ঘটনায় যাব। তার আগে রোমান আপনাকে আবারও ধন্যবাদ চমৎকার একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা দ্বিতীয় ঘটনায় যাচ্ছি, চলুন শুরু করা যাক।
নেক্সট যে ঘটনাটা এইটা আমি এক দারোয়ানের কাছ থেকে শুনেছি, ওয়াচম্যান ছিলেন উনি। আমি কিছুদিন আগে মানে জাস্ট এই ঘটনাটা শুনেছি আমি কিছুদিন আগে। আমি মানে মাঝখানে কিছুদিন মোহাম্মদপুর বসিলার দিকে থাকতাম এবং মাঝে মাঝেই বুড়িগঙ্গার দিকে গিয়ে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতাম। তো রিসেন্টলি এই যে রোজার ঈদ গেল, এরপরে আমি ঢাকাতে যখন আসি তখন একাই ছিলাম, ফ্রেন্ডরা তখন কেউই আসে নাই, আমার ওয়াইফকেও তখনও নিয়ে আসি নাই। তো একাই ছিলাম, কিছুদিন অফিস করার পরে রাতে ভালো লাগতো না, একা একা বের হয়ে গিয়ে নদীর পাড়ে বসে আড্ডা দিতাম, মানে ফোনে কথা বলতাম বা একাই বসে থাকতাম। তো এমন একদিন মানে আমার ফ্রেন্ডই বসিলার কোন একটা বাসায় থাকতো এবং সেখানকারই কোন একজন ওয়াচম্যান আমার পরিচিত ছিল, মানে জাস্ট তাদের সাথে কথাবার্তা বলতে বলতে বা রেগুলার দেখা হইতে হইতে পরিচয় হয়ে গেছে। তো ওইরকমই একদিন দেখি যে আমি রাত্রে যখন বসে আছি ওই লোক আসছে, তো উনি এসে দূর থেকেই ডাকছে যে মোস্তফা ভাই কেমন আছেন, মানে আমাকে কর্পোরেট লেভেল বা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই মোটামুটি মোস্তফা নামে চেনে। তো মোস্তফা ভাই কেমন আছেন, এত রাতে বসে আছেন? তো আমি বললাম যে ভাই কেউ আসে নাই ফ্রেন্ড সার্কেলের, জাস্ট এমনি একা একা বসে আছি, ভালো লাগতেছে না। তো উনি আসলেন, অনেকক্ষণ গল্প টল্প করলেন, অনেক ইয়াটিয়া করার পরে মানে উনি জানে না আমার পেশা সম্পর্কে জানে না, তো উনি জিজ্ঞেস করলেন ভাই কোথায় আছেন, আপনার তো এই ব্যাকগ্রাউন্ড জানাই হয় নাই, কোথায় কি করেন না করেন। তো আমি আমার কর্পোরেট লেভেলের সব গল্প টল্প করলাম কিছু, তো ভূত FM ভূত .com এগুলো নিয়ে কাজ করি বা কাজ করা হতো শুরুতে, এগুলো আলাপ আলোচনা করতাম। তো উনি বেশ বয়স্ক, মোটামুটি 45-50 কাছাকাছি হবে, তো আমি ভাই বলেই ডাকি। তো উনি বলতেছে কি আপনাদের এই শোতে কি হয় বা এই ভূত রিলেটেড কিছু হয় নাকি? তো আমি ওনাকে বললাম যে ভাই হ্যাঁ এরকম এরকম ঘটনা আমরা শেয়ার করি বা আমরা এইভাবে কালেক্ট করি। তো অনেক কিছু বলার পরেও তো উনি হাসতেছে আমাকে দেখে। তো আমার ভাই কি হয়েছে বলছে, ভাই আমি যদি একটা ঘটনা আপনাকে বলি আপনি কি বিশ্বাস করবেন? বললাম যে বলেন কি ঘটনা। বলছে ঘটনা কিন্তু আমার আব্বার সাথে আর আমার সাথে ঘটছে। বললাম যে আচ্ছা বলেন না শুনি কি ঘটনা। তো তখন আমরা মোটামুটি 10:30-11টার দিকে বসছিলাম, আমাদের ঘটনা শেষ করতে করতে প্রায় রাত 1টার কাছাকাছি বেজে গেছে এবং বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা। তো উনি বলেন যে আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন, উনি মানে আমার ঠিক পজিশনটা মনে নেই, উনি হচ্ছে রাত্রে নাইট ডিউটি করতেন অ্যান্ড ওই ট্রেনের শিডিউলগুলো মেনটেন করতেন, বুকগুলো মেনটেন করতেন, কখন কোন ট্রেন আসতেছে উনি সেটা ইনফর্ম করতেন আর কি হেড অফিসে। তো কোন এক আমি মেনশনই করি ময়মনসিংহের কোন এক রেলওয়ে স্টেশন, তো ওখানে একটা কোয়ার্টার ছিল, ওখানেই নাকি থাকতেন ওনার বাবা যখন যুবক বয়সে এই চাকরিটা করতেন তখন উনি ওখানেই থাকতেন। তো ওখানে নাকি দু একটা ঘটনা এরকম ঘটতো তার বাবার সাথে যে ওনার বাবার শিডিউল ছিল হচ্ছে রাত 10টা পর্যন্ত, রাত 10টার পরে ওই এরিয়াতে আসলে বা ওই স্টেশনে কোনো ট্রেন আসতো না। তো এরকমই কোনো একদিন শীতের সময় ওনার বাবা ডিউটি শেষ করে রাত 10টায় যখন লাস্ট ট্রেন আসে উনি সবাইকে ইনফর্ম করে দিয়ে ট্রেন যখন চলে যায় উনি ওনার রুমে চলে যান, কোয়ার্টারে চলে যান। তো উনি ওনার ডিনার শেষ করে শুয়ে আছে, যে তখন রেডিওর যুগ ছিল, তো ওনার কাছে একটা রেডিও ছিল ছোট্ট রেডিও, তো উনি রেডিও শুনতেছে। তো এরকম সময় মানে ভূমিকম্প হলে যেরকম হয় ওই রকম একটা মুভমেন্ট ওনার হচ্ছে, তো রেডিও শুনতেছিল উনি আওয়াজ আশেপাশের আওয়াজ টাওয়াজ বোঝে নাই। যখন ভূমিকম্প হয় বা বুঝতেছে তখন উনি সাথে সাথে বিছানা থেকে উঠে পড়েন, মানে বিছানা বলতে চৌকি ছিল আর কি, তখন চৌকি থেকে উঠে পড়েন এবং ওনার রেডিওটা অফ করে মানে বের হওয়ার ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন। তো বের যখন হন ঘর থেকে তখন ওনার মনে হচ্ছে যে দূর থেকে আলো আসছে, রেললাইনের ওপরেই দূর থেকে অনেক দূর থেকে আলো আসছে, ট্রেন আসলে যেরকম আলো সেরকম আলো আসছে। তো উনি যখন সামনে এগিয়ে যান, স্টেশনের সামনে এগিয়ে যান, উনি দেখতে মানে শুনতে পাচ্ছেন যে দূর থেকে একটা ট্রেন আসতেছে, ট্রেনের আওয়াজ, হুইসেলের আওয়াজ। তো উনি সাথে সাথে ওনার যে ওয়্যারলেসটা ছিল ওয়্যারলেস দিয়ে হচ্ছে ফোন করেন ওনাদের হেড অফিসে যে স্যার একটা ট্রেন আসতেছে এত রাতে, আমার তো কোনো ট্রেনের শিডিউল নাই বা এতদিন তো কোনো ট্রেনের শিডিউল দেখি নাই, কোনো ইমার্জেন্সি কিনা। তো উনি বললো যে হয়তো বা কোনো ইঞ্জিন আসতে পারে, হয়তো বা সার্ভিসের জন্য বা কিছুর জন্য আসতে পারে, তো তুমি দেখো ওয়েট করো কি হয়। তো উনি মোটামুটি 10-15 মিনিট ওয়েট করেন, অনেক দূর থেকে সেম আওয়াজ আসতেছে এবং লাইটটা মোটামুটি খুব ধীরে ধীরে সামনে আসতেছে। তো 10-15 মিনিট ওয়েট করার পরে উনি দেখেন যে হ্যাঁ একটা ট্রেন আসতেছে, অনেক মানে বড় একটা ট্রেন, বিশাল একটা ট্রেন আসছে অ্যান্ড ট্রেনের ইঞ্জিনটা মোটামুটি ধুলাবালি পড়ে কয়লাটলা জমে মানে ময়লা হয়ে গেছে আর কি, কালো হয়ে গেছে। তো উনি সিগন্যাল দেন এবং ট্রেন ওই জায়গাতে থামে এবং উনি রেলওয়ে থেকে নেমে মানে প্ল্যাটফর্ম থেকে নেমে উনি হাঁটা শুরু করেন, দেখতে থাকেন যে আসলে কে আছে বা কারা আছে। তো উনি ধীরে ধীরে যান, দেখেন যে বেশিরভাগ জানালাই বন্ধ ট্রেনের অ্যান্ড দু একটা জানালা খোলা আছে এবং অনেক মানুষ ভেতরে লাইট জ্বলতেছে এবং অনেক মানুষ সবাই গল্প টল্প করতেছে, মানে বেশ হাসি খুশি মেজাজে আছে। তো উনি গিয়ে যখন মানে একটু সামনে গিয়ে যান তখন দেখেন যে একটা জানালা খোলা এবং জানালার পাশে একজন লোক বসা। তো উনি কাছে যান, ট্রেনের মানে বডিতেই একটু নক করেন এবং নক করে ওখানে ডাকেন যে ভাই কই যাচ্ছেন, এ ট্রেন কই যায়। তো ওনারা ওখানে যারা বসেছিলেন ওনারা মানে ওই ভাই মানে ভাইয়ের বাবার দিকে তাকান এবং বেশ অদ্ভুত একটা মানে লুক তার দিকে দেন। তো উনি জিনিসটা দেখে একটু মানে হতভম্ব হয়ে যান যে মানে উনি এরকম জিনিস দেখেন নাই, এরকম না যে তার ফেসে কোনো প্রবলেম বা ভয়ঙ্কর কিছু, এরকম কিছু না, বাট তাদের লুকটা ছিল অন্যরকম এবং একসাথে সবাই এরকম একটা লুক দিচ্ছে। তো উনি আর কিছু না বলে ওখান থেকে চলে আসেন এবং ইয়ার দিকে মানে ইঞ্জিনের দিকে যেতে থাকেন যে ওখানে চালক কে আছে তাদের সাথে একটু কথাবার্তা বলি বা টিটি কে আছে কেউ যদি নামে তাদের সাথে আমি কথা বলবো। তো উনি যখন কাছে যান কাছে গিয়ে দেখেন যে না ওখানে কোনো চালক নেই। তো উনি ট্রেনটা ক্রস করে অপোজিট সাইডে গিয়ে দেখেন যে কেউ নিচে নামছে কিনা বা কোনো ইস্যুতে নামছে কিনা। তো গিয়ে দেখেন যে না ওখানে কোনো মানুষ নাই এবং একটু পরেই উনি এদিক ওদিক যখন খোঁজাখুঁজি করতেছে একটু পরে ট্রেনটা আবার চালু হয়ে যায়। অ্যান্ড উনি দেখেন যে ট্রেনটা যখন চলা শুরু করে ভেতরে যে মানুষগুলো ছিল সবাই ওনার দিকে তাকিয়ে আছে, মানে এক দৃষ্টিতে সবাই ওনার দিকে তাকিয়ে আছে এবং মানে কেমন যেন একটা হাসি দিচ্ছে, মানে এটা না বিদঘুটে না ভয়ঙ্কর না কেমন যেন একটা হাসি দিচ্ছে, কেউ অট্ট হাসি হাসছে কেউ মানে জানি না এটা কিভাবে বিশ্লেষণ করব। তো উনি এটা দেখে বেশ ভয় পান এবং ওর পরের দিনই আসলে উনি হেড অফিসে চলে যান, ওখান থেকে হেড অফিসে গিয়ে সবাইকে বিষয়টা জানান এবং ওনার বসরাও বেশ মানে চমকে যান যে না এরকম তো হওয়ার কথা না বা এত বছরে তো এরকমটা হয়নি। তো এরকম সময় ওনাদের বেশ পুরনো একজন এমপ্লয়ি ছিল, তো তিনি বললেন যে আপনি কয়টার সময় ট্রেনটা দেখছিলেন মনে আছে? তো বলল যে হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালোভাবে চেক করছি, ঘড়িতে তখন 3:17 বাজে। তো এটা শুনে লোকটা ভয় পেয়ে যায়, মানে ওনার চোখ মুখ তখন অন্যরকম হয়ে যায়। তো উনি বলে যে ভাই আপনি যা দেখছেন দেখছেন, আপনি কি ট্রেনে উঠছিলেন নাকি? বলে যে না না আমি ট্রেনে উঠিনি, আমি বাইরে থেকেই দেখছি, আমার একটু কেমন কেমন লাগতেছিল, সন্দেহ লাগতেছিল, দ্যাটস ওয়াই আমি উঠি নাই। তো ওই লোক বলল যে ভাই আপনি বেঁচে গেছেন, আমি তো অনেকদিন হলো আসি, এরকম একটা ঘটনা অনেক বছর আগে আপনার মতো আরেকজনের সাথে ঘটছিল, তো উনি সামহাও ট্রেনে উঠে পড়ছিল বা এরকম কিছু হয়েছে আমি জানি না, ওনার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে যতটুকু শুনছি। তো ওনার মানে জাস্ট রেললাইনের উপরে ওনার লাশ পাওয়া গেছিল সকালবেলা, তো আপনি বেঁচে গেছেন কোনোভাবে। তো এটা শোনার পরে উনি অনেক ভয় পেয়ে যায় এবং জাস্ট কয়েকদিনের মধ্যেই উনি ওখান থেকে রিজাইন দিয়ে চলে আসে, উনি আর ওই চাকরিটা করে না এখন। মানে উনি যখন ওখান থেকে চলে আসে ততদিনে উনি বিবাহিত ছিলেন এবং চাকরিটা ছাড়ার কিছুদিন পরেই ওই ভাইয়ের মানে ভাই আর কি ওনার মায়ের গর্ভে আসেন। তো এর মধ্যে মানে মোস্ট ইন্টারেস্টিং একটা কাহিনী হচ্ছে যে ওনারা একটা ফ্যামিলি ফটো তোলে। হ্যাঁ, ফ্যামিলি ফটোতে ওনার নানা ছিল, নানি, ওনার খালামুনি, ওনার মা এবং ওনার বাবা মানে ওখানে বাবা ছিল না মানে এরকম ছিল আর কি, ওই ফ্যামিলি মেম্বার প্রায় 8 জনের একটা ছবি। তো ভাইয়ের যখন জন্ম হয় ধীরে ধীরে বয়স হয় বড় হতে থাকে, তো উনি ওনার নানিবাড়ি যখন যেতেন তখন এটা 85-এর কাহিনী, তো উনি যখন নানিবাড়ি যেতেন ওনার তখন দেখতেন যে ওই ছবিটা দেওয়ালে টাঙানো এবং উনি মানে ছোটবেলায় বাচ্চা কৌতূহলের বসেই আর কি উনি ছবিতে গুনতেন যে কয়জন মানুষ আছে। তো 1, 2, 3, 4 এভাবে গুনতে গুনতে উনি প্রথমে 8 জনকে পান, তো একটু পরে ঘুরে এসে খেলাধুলা করে এসে আবার উনি গুনতে শুরু করেন। তো এভাবে গুনতে গুনতে উনি পরের বার গিয়ে দেখেন যে না ছবিতে 9 জন। তো উনি তো ছোট, উনি এটা বোঝেন না, উনি ওনার মাকে ডেকে বলেন যে মা এ দেখো দেখো ছবিতে 9 জন মানুষ। তো ওনার মা একটু অবাক হয়ে যায় এবং বলে যে 9 জন কিভাবে, আমরা তো 8 জন ছবিতে তো 8 জন। বলে যে না মা দেখো এখানে ছবিতে 9 জন। তো ওনার মা ওখান থেকে ওনাকে টেনে নিয়ে চলে আসেন। তো এভাবে মোটামুটি প্রতিবারই যখন উনি ওনার নানুবাড়িতে যান তখন উনি মানে এরকম গুণ মানে প্রতিবারই এভাবে উনি গুনেন, ওনার একটা মানে নস্টালজিক জিনিস, ওনার কাছে খুব ভালো লাগে জিনিসটা কাজটা। তো উনি এটা করতে করতে এবং প্রতিবারই উনি ওনার কাছে হয় 9 জন অথবা 10 জন এভাবে বাড়তে থাকে। তো একদিন উনি ওনার মায়ের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে ওই ছবিটার কথা হয়তো বা কোনোভাবে উঠেছে। তো উনি জিজ্ঞেস করেন যে মা এই ছবিটা কবে তুলছো বা তখন মানে খালামুনিদের বয়স কেমন ছিল বা এরকমই অনেক কিছু জিজ্ঞেস করতে করতে তো ওনার মা সব কিছু বলে। বলার পরে তখন ওই ভাই বলে উঠেছে হ্যাঁ বাবাও কিন্তু অনেক ইয়াং ছিল। তো ওনার মা চমকে ওঠে যে তোর বাবা ইয়াং ছিল তুই কিভাবে দেখলি, তুই তোর জন্মের আগেই তো তোর বাবা মারা গেছে, তুই তোর বাবাকে কোথায় দেখলি, অন্য কোনো ছবিতে? বলে যে না আমি তো ওই ছবিতে যখন গুনতে যাই তখন তো বাবার ছবি দেখি, বাবা তো আছে ওখানে। তো এটা শুনে ওনার মা ভয় পেয়ে যায় এবং সাথে সাথে মানে ওই বাড়িতেই ছিল সবাই, নানি বাড়িতেই ছিল, তো উনি সাথে সাথে ছবিটার কাছে যান এবং সেটা দেখার চেষ্টা করেন এবং ওখানে কোনো ছবি তিনি পান না, ওনার হাজবেন্ডের কোনো ছবি পান না। তো বলে যদি কোথায় দেখলি, বলো যে না আমি যখন প্রতিবারই গুনতে আসি বাবার ছবি আমি দেখি এবং স্পষ্ট ছবি দেখি, বাবা তো অনেক ইয়াং শার্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে এরকম এরকম উনি অনেক কিছু বলে। তো ওনার নানি এই জিনিসটা খেয়াল করেন এবং বলে যে বাবা তুমি এই ছবিটা যতটা পারো অ্যাভয়েড করার ট্রাই করো, তুমি গোনার দরকার নেই, তুমি এসো না, এমনি দূর থেকে দেখে তুমি চলে যেও। তো এভাবে ওনার বয়স যখন ১২ হয়, মানে অনেকদিন উনি বাইরে ছিলেন, ওনার মা অনেকদিন গার্মেন্টসের কাজ বা অন্যান্য কাজে উনি বাইরে থাকতেন, দূরে থাকতেন, তো অনেকদিন পরে উনি বাসায় আসছে কোনো একটা প্রোগ্রামে। তো ওরাই ওনার ছোটবেলার কথা মনে করে ওই মজার ছলে আবার ছবির গোনা শুরু করেন এবং ওখানে ৮ জনই উনি পান। তো সারাদিন খাটাখাটনি বা খেলাধুলা খাওয়া দাওয়া সবকিছু শেষে যখন রাত্রে উনি বাড়িতে ফেরেন এবং আবার ওই ছবিটা যখন গোনা শুরু করেন, তো হ্যাঁ এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী, সেটা হচ্ছে ততদিনে ওনার নানাও মারা গিয়েছে, তো গোনা শুরু করেন এবং ওইখানে দেখেন যে এবার ৯ জন না এবার ১০ জন। তো এবার উনি বুঝতে পারেন যে না সামথিং রং, কারণ এবার উনি ওই ছবিতে নানার ছবিটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। ওখানে ছবি অনেক দিনের আগের ছবি, তো তো কিছুটা অস্পষ্ট ছিল, বাট ওনার নানার ফেসটা অনেক স্পষ্ট ছবিতে এবং ওনার বাবার ফেসটাও অনেক স্পষ্ট। তো উনি আর কিছু বলেন না, ওনার ফ্যামিলিকে কিছু বলেন না। তো এরপরে ধীরে ধীরে ওনাদের মানে ওনার নানু মারা যায়, নানি মারা যায় আর কি, নানি মারা যাওয়ার পরে ধীরে ধীরে ওনাদের ফ্যামিলির মধ্যে ভাগ বাটোয়ারা শুরু হয়, জমি জমা বা বাসায় যে জিনিসপত্রগুলো ছিল এই জিনিসগুলো ভাগ বাটোয়ারা শুরু হয়। তো ওর মধ্যে সবাই সবকিছু নিয়ে যাওয়ার পরে ওই ছবিটা আর কেউ নেয় না, ওই ফ্যামিলি ছবিটা আর কেউ নেয় না, ওনার খালামণি ওনার মামা যারাই ছিল ওরা আর কেউ নেয় না। তো উনি বলে যে ঠিক আছে, এটা আমার ছোটবেলার অনেক স্মৃতির একটা জিনিস, তাহলে ছবিটা আমি নিব। ওনার মাকে ওনার মায়ের কাছে আবদার করে তো ওনার মা ওই ছবিটা নিয়ে আসে বাড়িতে। যখন নিয়ে আসে একদিন রাত্রেবেলা, উনি ওনার পড়াশোনা বাকি কাজগুলো শেষ করে ওই ছবিটা নিয়ে বসছে রাতে খাওয়া দাওয়া শেষে। তো ছবিটা নিয়ে বসার পর উনি দেখতেছে যে ছবিতে সবগুলো ফেসই একটু কিছুটা ব্লার বা হচ্ছে কিছুটা অস্পষ্ট, বাট ওনার নানু ওনার নানি ওনার বাবা এই তিনজনের ছবি খুব স্পষ্ট। তো উনি চিন্তা করতেছে হয়তো বা অনেকদিন আগে দেখছি ছবিটা, তখনও হয়তো নানুর ছবিটা স্পষ্ট ছিল, আমি খেয়াল করি নাই, এখন এমনি মনে হচ্ছে, উনি আর এটা পাত্তা দেয় না। তো এভাবে যাইতে থাকে কিছুদিন, যাইতে 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 মোটামুটি কিছুদিন পরে ওনার মামা মারা যায়। তো মামা মারা যাওয়ার পরে অনেক যা যা প্রক্রিয়া আছে সব কিছু শেষ করে উনি খুব মানে বিমর্ষ অবস্থায় ছিলেন এবং খুবই দুঃখী ছিলেন ওই দিন। তো উনি ওই ছবিটা নিয়ে বসেন এবং মানে কষ্ট পাচ্ছিলেন, উনি কান্না করছিলেন। তো কান্না করতে করতে উনি ওই ছবিটা নিয়ে বসেন এবং ওনার মামার ছবি সবার ছবি উনি দেখতে থাকেন এবং ওখানে দেখেন যে ধীরে ধীরে ওনার মামার চেহারাটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে ছবিতে, মানে ৪ জনের ছবি যারা মারা গিয়েছে তাদের সবার ছবি স্পষ্ট এবং বাকিদেরটা ধীরে ধীরে মানে ধীরে ধীরে বলতে বাকিদেরটা অস্পষ্ট আর কি, অতটা ওদের তুলনায় অতটা মানে অস্পষ্ট আর কি। তো উনি এই জিনিসটা নিয়ে ভয় পেয়েছেন এবং উনি চিন্তা মানে তখন উনি ম্যাচিওর বলতে গেলে ম্যাচিওর, তো উনি ভয় পেয়ে যান এবং চিন্তা করে যে না সামথিং রং, আমাকে এই ছবিটা রাখা যাবে না বাসায়। তো উনি কাউকে কিছু না বলে ছবিটা ওই দিন রাত্রেই নিয়ে গিয়ে কোন একটা ঝোপঝাড়ে ফেলে দিয়ে আসেন। তো যাই হোক, দু একদিন পরে ওনার মানে সকালবেলা আর কি উনি ব্রেকফাস্টের জন্য গেছে, মানে বাসায় ডাইনিং টেবিলে গেছে এবং ওনার মা ওনাকে খুব বকাবকি করতেছে যে কি ব্যাপার, তুই ছবিটা ফেলে দিছিস, আমি সেদিন রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যে ছবিটা এখানে পড়ে আছে, তো 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 মানে সাহস কম না, বা মানে এইভাবে বকাবকি করতেছে অ্যান্ড ছবিটা সে সাথে করে নিয়ে আসছে। তো এটা দেখে সে অনেক ভয় পেয়ে গেছে, ওই ভাই অনেক ভয় পেয়ে গেছে। তো উনি বলতেছে মা তুমি এটা কেন নিয়ে আসছো, একটু প্রবলেম মনে হয় এই ছবিটাতে আমার। তো উনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, বাট ওনার মা এই জিনিসটা পাত্তা দেয় না যে কি বলে না বলে, আমি এত বছর হলো ছবিটা দেখতেছি, আমার কাছে কোনো কিছু অ্যাবনর্মাল মনে হয় না, তোর কাছে কেন মনে হবে। তো যাই হোক, ছবিটা আবার যেখানে ছিল সেখানেই রেখে দেয়। তো তার কিছু বছর পরে ওনার একজন ফ্রেন্ড ছিল, উনি ফটোগ্রাফার, উনি যখন কলেজে পড়াশোনা করতেন তখন থেকেই মানে উনি ফটোগ্রাফি করতেন বা ওনার খুব শখ ছিল ফটোগ্রাফি, তো বেশ ভালো ফটোগ্রাফার এবং ওনার বাবাও বেশ রিনাউন্ড একজন ফটোগ্রাফার। তো উনি ওনার ফ্রেন্ডকে বলে যে ভাই দেখ এরকম এরকম ব্যাপার, আমার কাছে তো একটা ছবি আছে, আমি বারবারই চেহারা মানে অনেকগুলো চেহারা দেখি ওই ছবির মধ্যে, অনেকগুলো চেহারা দেখি এবং যারা মারা যায় ওদের চেহারাটা কেন যেন স্পষ্ট হয়ে যায়। তো বলে ওর কাছে বেশ ইন্টারেস্টিং লাগে বিষয়টা। তো বলে ঠিক আছে তাহলে ছবিটা আমাকে দিস, আমরা তো মানে অনেক কিছু নিয়ে গবেষণা করি এবং আমাদের কাছে অনেক কেমিক্যাল আছে, দেখি যে ওই ছবির মধ্যে কোনো রিফ্লেকশন বা অনেক মানে অনেক কিছুই থাকতে পারে ওর মধ্যে, তো এগুলো আছে কিনা আমি চেক করে দেখবো। তো সে ছবিটা নিয়ে এসে তাকে দেয় অ্যান্ড সে পরের দিনই হচ্ছে ছবিটা সব ফ্রেম থেকে খুলে টুলে ওই ছবিটা নিয়ে গবেষণা শুরু করে তার মতো। তো সে বলে যে ভাই দেখ এখানে রিফ্লেকশনের অনেক বিষয় আছে, অনেক পুরাতন ক্যামেরা, তো হয়তো বা ছায়া টায়া বা এরকম কিছু পড়ছে, যার কারণে ছবির উপর যখন আলো পড়ে তখন একটা দুইটা চেহারা এক্সট্রা দেখা যায় বা এরকম রিফ্লেকশন হয়তো বা হয়, এর থেকে বেশি কিছু না। তো এটা বলে সে ছবিটা দিয়ে চলে যায় এবং খুব দ্রুত বাসা থেকে বের হয়ে চলে যায়, আর কিছু বলে না। তো এই জিনিসটা দেখে তার কাছে একটু সন্দেহজনক মনে হয় যে কি ব্যাপার, আমার বন্ধু এতটা ইন্টারেস্টেড ছিল, মাত্র দু একটা কথা বলে ছবিটা আমাকে দিয়ে চলে গেল, কোনো প্রবলেম হয়েছে কিনা। তো উনি পরের দিন যখন কলেজে যায় ওনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, বাট ওনার ফ্রেন্ড এটা নিয়ে কোনো কথা বলে না। তো উনি ওই নাসরবান্দা যে না আমাকে জানতেই হবে কি প্রবলেম। তো এটা করতে করতে উনি ওনার পেছন পেছন ওনার বাসা পর্যন্ত যায় এবং বাসায় গিয়ে দেখে যে ওনার মানে ওনার ফ্রেন্ডের বাবা মা এবং সবাই বেশ চিন্তিত, মানে কিছু একটা নিয়ে চিন্তিত। তো উনি যাওয়ার পরে ওনার ফ্রেন্ড বলছে কি ব্যাপার তুই এখানে, তুই হঠাৎ কখন আসলি? তো তখন উনি বলে যে না আমাকে ছবিটা নিয়ে কিছু বল, আমার খুব টেনশন হচ্ছে বা কোনো প্রবলেম আছে কিনা বল। তো তখন ওনার বাবা বলতেছে যে বাবা তুমি এই ছবিটা কোথায় পাইছো বা কি হয়েছে, মানে আমাকে একটু খোলাখুলি ভাবে বলো। তো উনি সবকিছু বলে, বলার পরে বলতেছে দেখো আমি মানে ছবি তুলি, ছবি তোলার পাশাপাশি আমার বড় ভাই আছে, বড় ভাই একজন বড় হুজুর, তো আমি ওনাকে এই ছবিটা দেখাইছিলাম, উনি আমাকে কিছু ইনফরমেশন দিছে যে তোমার বাবা বা তোমার ফ্যামিলি মেম্বাররা যখন ছবিটা তুলতে যায়, যে লোকের কাছে তুলতে গেছিল, তো সেই লোক ছবিটা তোলার সময় বলছিল যে আপনারা পুরো ফ্যামিলি একসাথে খুব ভালোভাবে দাঁড়াবেন, হ্যাঁ কেউ কেউ নড়াচড়া করবেন না, একটু প্রবলেম আছে। তো কি প্রবলেম আছে উনি আর এটা বলে নাই, বলছে যে আপনারা মানে সব মানে একসাথে থাকবেন এবং একসাথে থাকার পরে আমি এমন একটা ছবি তুলব আপনাদের যে ছবিতে যারা নাই তারাও থাকবে। এই কথাটা বলে যে যারা নাই তারাও থাকবে। তো এটা প্রথমে নাকি ওই ওনার ফ্যামিলির কেউ পাত্তা টাত্তা দেয়নি, বাট ওনার নানি জানতেন, ওনার নানু জানতেন যে ছবিটা তোলার পরে যখন ওনারা খুব ভালোভাবে দেখেন তখন দেখেন যে ওই ছবিতে ওনাদের পূর্বপুরুষের অনেকের মুখ দেখা যায় এবং ছবিতে মেইনলি আটজন, বাট যখন ওনারা খুব ভালোভাবে দেখে তখন দেখা যায় যে ছবিতে প্রায় ১২ ১৩ ১৪ বা আরও অনেক বেশি মানুষ তারা দেখতে পায়। তো এটা নিয়ে ওই যে ওনার ফ্রেন্ডের বাবা ব্রিফ করতে থাকে অ্যান্ড বলে যে আমার ভাই বলছে, মানে যিনি আলেম উনি বলছে যে আসলে সামহাউ যে ছবিটা তুলছে উনি কবিরাজি বা এই ধরনের কোনো কিছু করত এবং ওনার সাথে তোমার নানুর খুব ভালো একটা সম্পর্ক ছিল, দ্যাটস ওয়াই উনি ওনাকে একটা গিফট হিসেবে মানে দিছে যে হ্যাঁ তোমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি একটা ফ্রেমে নিয়ে আসছি এবং তুমি সবসময় এটা দেখতে পারবা। বাট এটা যে একজন মানুষের জন্য কতটা ভয়ঙ্কর বা এরকম হইতে পারে সেই জিনিসটা সে চিন্তা করে নাই বা এরকম কিছু। তো আমার মনে হয় যতটুকু যে তুমি ও আচ্ছা, এর মধ্যে একটা ঘটনা ঘটে, সেই লোকটা বলে যে তোমার দাদার একটা ডায়েরি আছে যেটা তোমার দাদার ট্রাঙ্কের মধ্যে আছে, তুমি চাইলে সেটা একটু খুঁজে দেখতে পারো, এটা আমার ভাই বলছে, তুমি একটু খুঁজে দেখতে পারো যে আসলেও আছে কি না। তো সে সরাসরি বাড়ি চলে যায় ওখান থেকে এবং সেখান থেকে মানে সে ওই ট্রাঙ্কটা খোলে নাই, তালা দিয়ে আটকানো ছিল এবং সিল মারা ছিল কোনোভাবে। তো উনি ওটা খোলে, ভাঙার পরে দেখে যে ওর ভেতরে অনেক কিছু আছে এবং ছোট্ট একটা ডায়েরি, অনেক পুরাতন একটা ডায়েরির মতো আছে এবং ওর ভেতরে ওই যে ফ্রেন্ড মানে ওনার নানার যে ফ্রেন্ড যে ছবিটা তুলে দিয়েছিল তার সম্পর্কে কিছু লেখা আছে এবং সে একসময় কবিরাজি করত, অনেক মানে অনেক কিছুই করতো আর কি, এবং তার কাছে বিশেষ কিছু ক্ষমতা ছিল এবং সে সেই ক্ষমতা দিয়ে তার দাদা মানে তার নানা সরি তার নানাকে অনেকভাবে হেল্পও করছে। তো এই ছবিটা তাকে একটা গিফট হিসেবে দিয়ে গেছে এবং যাওয়ার আগে বলছিল যে আমি হয়তোবা বেশি দিন থাকবো না, হয়তোবা আমার সময় ফুরিয়ে আসছে, তো আমি তোমাদেরকে একটা গিফট হিসেবে এটা দিয়ে গেলাম, তো এটা যদি পারো সবসময় তোমাদের কাছে রেখে দিও, কখনো নষ্ট করার চেষ্টা করো না, তো এরকম কিছু একটা বলেছে। তো তারপরে যাই হোক, ওনার দাদার স্মৃতি নানার স্মৃতি হিসেবে উনি ওই ছবিটা ওই ট্রাঙ্কের ভেতরে রেখে দিয়েছেন এবং এখনো পর্যন্ত উনি ওই ছবিটা ওখান থেকে বের করেননি, বিকজ মানে উনি বলছে যে আমি লাস্ট টাইমও যখন ওই ছবিটা দেখছি আমার কাছে মানে ১৩ ১৪ না, আমার কাছে আরও অনেক বেশি মানুষ মনে হয়েছে যে ওই জায়গাতে আছে, কারণ ছবিটা অনেক দূর থেকে তোলা এবং সবাইকে ফ্রেমে নিয়ে আসার জন্যই হয়তো ভাবে ছবিটা তোলা হয়েছে এবং আমি অনেক মানুষ দেখছি এবং যাদেরকে আমি চিনি না এবং এর মধ্যে অনেকেই মারা গেছে, আমার খালামুনি মারা গেছে, আমার মা মারা গেছে, তাদের ছবিটা আমি খুব স্পষ্টভাবে ওই জায়গাতে দেখতে পারছি, ফেসটা আমি খুব স্পষ্টভাবে দেখতে পারছি। তো আমার কাছে এখনো ভয় লাগে যে সামনে কে মারা যাবে বা তার বা কার ফেসটা আমি খুব স্পষ্টভাবে আবার এই মানে ফ্রেমে দেখতে চলেছি। তো এই জন্য আমি আর ছবিটার কখনো বের করি না, আমি ওভাবেই রেখে দিয়েছি। তো এই ছিল, ওনার নাম সজল, সজল ভাই। তো সজল ভাইয়ের ঘটনা আমি জানি না ঘটনাটা কেমন, বাট বেশ রহস্যময় মনে হয়েছে আমার কাছে, সেজন্য আজকে শেয়ার করলাম। সো থ্যাংক ইউ সো মাচ, ইনশাআল্লাহ কথা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।
মুস্তাফা আলম রোমান লেখেন যেমন সুন্দর, বলেনও অনেক সুন্দর, এবং সেই জন্য আমরা মুস্তাফা আলম রোমানকে বারবার চাই। আর আজকে এখানে আসার জন্য, ঘটনা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি খুব দ্রুতই আপনি আবারও আসবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি সাবিতের কাছে যেতে চাই। সাবিতের একটা ঘটনা আছে এবং রাত্রির একটা ঘটনা আছে, আমি শুরু করতে চাই সাবিতকে দিয়ে। তার আগে জানাই আমাদের ওয়েবসাইটের খবর। আমাদের ওয়েবসাইটটি হচ্ছে www.bhoot.com.bd। আপনারা ভিজিট করবেন এবং সেখানে আপনারা পেয়ে যাবেন অন্য ভুবন সহ আরও অনেক কন্টেন্ট। ঘুরে আসবেন আশা করি। আমরা সাবিতের কাছে যাব। সাবিত, চলুন আপনার পরবর্তী ঘটনায় যাই।
আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আপনাদের সকলের সামনে আবারও স্টুডিওতে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, অ্যান্ড এটা খুবই একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। তো আজকে আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমি শুনেছিলাম আমার শ্বশুর সাহেবের কাছ থেকে। ওয়ান কাইন্ড অফ এটা তার একটা সিলেট জার্নির ঘটনা। তো ওনার সাথে একজন ব্যক্তির পরিচয় ছিল যিনি অ্যাকচুয়ালি একজন হিন্দু তান্ত্রিক। তো ওনার নাম ছিল জনি। তো এই জনি সাহেবের সাথে আমার শ্বশুরের খুব ভালো একটা সম্পর্ক ছিল, যেমন বিভিন্ন জায়গায় ট্রিপে যাওয়া, একসাথে থাকা, কথাবার্তা বলা, আড্ডা দেওয়া, এই টাইপের জিনিসপত্র ছিল আর কি। কিন্তু একদিন জনি ভাই কি করলেন, আমার শ্বশুরকে বললেন যে তারা একটা ট্রিপে যাবেন সিলেটের দিকে। তো সিলেটের দিকে ট্রিপে যাওয়ার পরে ওনারা যেই রেস্ট হাউসে রেস্ট করতে দিলেন, আমি ঠিক আসলে শিওর নই রেস্ট হাউস বলেছিলেন নাকি কোনো একটা রিসোর্ট বা কিছু, আমি জানি না। তো যেই জায়গাটা তারা স্টে করেন আর কি, ধরে নিলাম এটা একটা রেস্ট হাউস ছিল। তো রেস্ট হাউসে স্টে করার পরে উনি দেখলেন যে জনি সাহেব কোনো কথা বলেন না ওখানে যাওয়ার পরে, একেবারে কোনো কথাই বলেন না, একদম চুপ। কেন চুপ কেউ জানে না। তো আমার শ্বশুরের একটা অভ্যাস ছিল, রাতের বেলা উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং জিকির করতেন, সবসময় জিকির করতেন উনি। তো উনি রাতের বেলা যখন জিকিরে বসলেন বা নামাজ পড়তে বসলেন, সেই টাইমে জনি সাহেব ওনাকে বললেন যে কাকা আপনি ই করেন, আপনি নামাজ পড়েন, জিকির করেন, যখন দোয়া ধরবেন, দোয়া শেষ হবে আপনি আমাকে ডাক দিবেন। ওকে, আমার শ্বশুর মশাই আবার নামাজ পড়া স্টার্ট করলেন এবং উনি ওনার দোয়া শেষ করলেন। এবং দোয়া শেষ করার পরে ওনার সাথে আরেকজন ব্যক্তি ছিল, ব্যক্তিটার নামটা ফারুক ছিল। তো ফারুক সাহেব শুয়েছিলেন। তো ওনার যখন জিকিরটা শেষ হয় তখন হঠাৎ করে আমার শ্বশুর সাহেব দেখলেন কি যে কোন একটা শ্যাডো টাইপের কোনো কিছু একটা বিছানায় উঠে গেল। এবং দুই মিনিট পরে ফারুক সাহেব চিৎকার দিয়ে উঠলেন যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার শরীর কিন্তু চাপ দিয়ে আমাকে মেরে ফেলছে, আমি কিন্তু দম নিতে পারতেছি না, আমাকে বাঁচাও। তো উনি তখনও নামাজে ব্যস্ত, আমার শ্বশুর সাহেব উনি তখনও নামাজে ব্যস্ত। তো নামাজ যখন শেষ হলো উনি উঠে ফারুক সাহেবের উপরে কুল সুরা পড়লেন এবং সুরা কাওসার 19 বার পড়লেন, প্লাস আয়াতুল কুরসি পড়ে ওনার উপরে দম করলেন। দম করার পরে ওই ব্যক্তি বলে কি একটু হালকা হয়েছে, আমাকে আরেকটু দোয়া পড়ে ফু দাও। তো আমার শ্বশুর সাহেব আবারও দোয়া পড়ে ফু দিলেন এবং ফু দেওয়ার পরে এবার ওই ব্যক্তি কিছুটা স্বাভাবিক হলেন। তখন ওনারা জনি সাহেবের কাছে গেলেন। আমার শ্বশুর সাহেব বললেন, জনি তুই তো অনেক বড় তান্ত্রিক তাই না, তো এখানে কিছু আছে তুই বুঝতে পারলি না নাকি, কি সমস্যা, নাকি আমাদেরকে বলছিস না তুই? জনি সাহেব তখন বলেন যে আরে আমি তোমাদেরকে এমনি বলি নাই, কারণ আমি যদি তোমাদেরকে বলতাম তোমরা ভয় পেতা, সো এই কারণে আমি জিনিসটাকে স্কিপ করছি। সে রাতটা ওইভাবেই পার হলো। পার হওয়ার পরে সকালবেলা যখন ওনারা রেস্ট হাউস থেকে বের হলেন তখন ওখানে একটা ব্যক্তিকে দেখতে পেলেন, কেয়ারটেকার হবে কিনা আমি জানি না, স্পষ্ট নই, বাট ওই ব্যক্তিটা প্যারালাইজ ছিল, শরীরের ডান সাইডের পা মনে হয় প্যারালাইজ ছিল যতটুকু জানি। ওই ব্যক্তিকে দেখে আমার শ্বশুর সাহেব একটু রাগ করে বললেন যে কি ব্যাপার, এই এখানে কি ঘটনা বলতো, বলবি না তো তোর খবর আছে আজকে। তো এরপরে ওই ব্যক্তিটা মানে অনেকটা হতচকিয়ে যায় এবং ইতস্তত বোধ করে বলতে থাকে আস্তে আস্তে যে হ্যাঁ এই জায়গায় আসলে কিছু একটা প্রবলেম আছে, দুইটা নর্তকী বনের। তো নর্তকী বোনের কি প্রবলেম? আমার শ্বশুর সাহেব জিজ্ঞেস করলেন, এবং জিজ্ঞেস করার পরে যখন ওই ব্যক্তিটা বলল যে আমার সাথে আসেন, তো পুকুর টাইপের একটা জায়গা ছিল, তো ওই জায়গার সামনে গিয়ে উনি দেখতে পেলেন যে দুটো কবর, এবং ওই ব্যক্তি বলে যে এটা দুইটা নর্তকীর কবর। অনেক বছর আগে দুইটা নর্তকী একই সাথে একই দিনে একই সময়ে ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করে। কেন মৃত্যুবরণ করে বা কি হয়েছিল সেটা কেউ জানে না। তো এখানে তাদের কবর, এবং তাদের আসলে কোনো ওরকম ভাবে জানাজা করে বা কোনো কিছু করে কবর দেওয়া হয় নাই, বিকজ সুইসাইড করলে আসলে আমাদের ধর্মে আছে যে মাটি লাশকে গ্রহণ করে না বা তার কোনো জানাজা করার কোনো রাইটস নেই, অধিকার নেই। সো এরপর থেকে ওনাদেরকে সবসময় দেখা যায়। অনেক মানুষ বলে তাদের ভূত বা অনেক মানুষ বলে তাদের আত্মা, কিন্তু আমাদের ধর্ম যেটা সমর্থন করে সেটা হচ্ছে হতে পারে কারিন জিন বা কোনো জিন এই দুইটা মেয়ে মানুষের বা নর্তকের রূপ ধরে অন্য মানুষকে ভয় দেখায়, এতটুকু হতে পারে। তো আমার শ্বশুর সাহেব ফিরে আসলেন ঢাকাতে। ফিরে আসার পরে উনি খেয়াল করতে লাগলেন বাসাতেও উনি এই নর্তকীদেরকে দেখতে পান, এবং তাদের ঘুঙ্গুরুর যে একটা আওয়াজ, ঝনঝন ঝনঝন, এরকম ঝনঝন ঝনঝন টাইপ হতেই থাকে রাতের বেলার দিকে। তো ওনারা গ্রামের, মানে গ্রামের না ঠিক, আসলে ওনাদের এলাকারই একটা তান্ত্রিককে দেখান, এবং এই তান্ত্রিক বলে যে হচ্ছে রাতের ১২টা এবং ৩টের সময় যখন জনমানব একদম প্রায় শূন্যের কোঠায়, এই জিনটা বের হয়, এই দুইটা জিন বের হয়, এবং এই দুইটা জিন আপনাকে ফলো করে এই জায়গায় আসছে। আপনি যে ওই জায়গায় ছিলেন এবং ওদের অস্তিত্ব ফিল করছেন, তো এই কারণে আপনার কাছে আসছে, যাবে নিজেরাই চলে যাবে, কিন্তু আপনি এদের এগেনস্টে কোনো ধরনের কোনো স্টেপ নিন না, যদি নেন তাহলে আপনাকে অনেক বড় ক্ষতি করতে পারে এরা, সো সাবধান। তো আস্তে আস্তে সমস্যাটা ওনার কেটে যায়, কিন্তু আমার ওয়াইফ আমাকে বলে যে পুরান ঢাকায় আমাকে গতকালকেই সে রাতেই নিয়ে যায়, এবং ওই জায়গায় মোটামুটি একটা দেড়টা বাজে তখন, তা আমাকে একটা গলি দেখায়, এবং গলি দেখিয়ে বলে যে এটার ভেতরে মানে জিন রিলেটেড প্রবলেম আছে। সো এই কথাটা বলার আগে আমি ওকে বলি একটা কথা যে দেখো এখানে কি কোনো মানে ঘুঙরুওয়ালি আছে কিনা বা কোনো ড্যান্সার আছে কিনা। সে বলে কি যে না এরকম তো নাই। আমি বলছি তাহলে আমি ঘুঙরুর আওয়াজ কেন শুনলাম? আমি তো একটা শ্যাডো দেখলাম, মানে নর্মালি একটা ড্যান্সার যেরকম ড্রেস আপ করে ওই ড্রেস আপ করে একটা শ্যাডো দেখলাম আমি, এটা কি? তারপর সে আমাকে বলে কি হ্যাঁ এইখানে এরকম একটা ছিল, মানে নাম ধরে ডাকলে নাকি সেই জিনিসটা প্রকট হয়। এখন এটা কি প্রকট হয় আমি জানি না, আমি আসলে ওই গলির ভিতরে যেতে চেয়েছিলাম কিন্তু আমি যাইনি, কারণ নর্মালি এই বিষয়গুলো নিয়ে আমার খুবই আকর্ষণ থাকে, খুবই ইন্টারেস্ট থাকে। বাট যখন আমি ওই গলিতে যাওয়ার কথা চিন্তা করলাম তখন আমার কাছে মনে হলো যে ওইখানে যাওয়াটা আমার জন্য ঠিক হবে না। আর এর আগের ঘটনা আমি আপনাদেরকে বলেছি, আমার সাথে একজন থাকে, একটা জিন থাকে আমার সাথে যে বাজ পাখি রূপে থাকে এবং বিভিন্ন টাইপের শব্দ করে বা খুবই উইয়ার্ড ভাবে ডাকে সে। তো আমার ডান হাতে তো ব্যথা করা স্টার্ট করলো প্রচন্ড পরিমাণে এই জিনিসটা হওয়ার সাথে সাথে। ও আমাকে যতগুলো গলিতে নিয়ে যায়, তিন চারটা গলিতে আমার মনে হয়েছে আমার এরকম প্রবলেম হচ্ছে, আমার শরীর ভারী হচ্ছে, আমি চুপ হয়ে গিয়েছিলাম, এবং আমাকে বলে যে তুমি তো কখনো এরকম চুপ থাকো না, তুমি কথা বলছো না কি কারণে? তখন আমি বলি যে আমার আসলে এরকম জিনিসটা ফিল হচ্ছে, এখন এটা কি আমি জানি না, বাট কয়েকটা জায়গা আছে যে জায়গা আমার নজর আসলেই আটকে গিয়েছিল। আর যেহেতু এতদিন ধরে ভূত.com এর সাথে আছি, তারপরে এই হরর স্টোরিজ, প্যারানর্মাল স্টোরিজ কালেক্ট করছি, কিছুটা হলেও বোঝাটা আমার মনে হয় না অস্বাভাবিক। বাদ বাকি পুরান ঢাকার ওইদিকে যারা থাকেন, যদি কেউ শুনে থাকেন রিলেট করতে পারেন আমি যে কথাগুলো বললাম। এবং ওইখানে সুমি নামের একটা মেয়ের কথা আমি জিজ্ঞেস শুনেছিলাম জাস্ট একটুখানি করে, যে রাতের বেলা যদি ও সুমি এরকম করে ডাকে তখন ওরকম একটা জিনিস যেটা হচ্ছে ড্যান্সার টাইপের বা পায়ে ঘুঙরু পরে এরকম জিনিসটা প্রকট হয়। এখন এটা কতটুকু কি আমি আসলে যদি নিজে থেকে জিনিসটা না বুঝি বা না দেখি জানি না, বাট ওই দিকে যদি কেউ থাকেন আপনারা জিনিসগুলো রিলেট করতে পারেন বা আপনারা সেই জিনিসগুলো খোঁজ নিতে পারেন। তো এতটুকু ছিল আমার ঘটনা আজকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবারও ফিরে আসবো নতুন কোন স্টুডিও সেশনে, এবং এছাড়া আমি আমার ইমেল পাঠাতে থাকবো, অডিও ক্লিপও পাঠাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া, এবং ধন্যবাদ রাসেল ভাই আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন। মোহাম্মদ সাবিত আলম সাইনিং অফ, আসসালামু আলাইকুম।
নাম ভূত.com with Russell.
আজকের এই এপিসোডটি শেষ করতে চাই, যেহেতু রাতও হয়ে গেছে, রাত্রির ঘটনা দিয়ে। আশা করছি রাত্রির শেষ ঘটনাটি আপনাদের ভালো লাগবে, এবং রাত্রি আপনাকে অনেক ধন্যবাদ, আপনি নিশ্চয়ই সাপোর্ট করেন অনেক বেশি সাবিতকে, সেই জন্যই সাবিত আমাদেরকে এতটা সময় দিতে পারে এবং সেই সাথে উৎসাহ দেন নিশ্চয়ই, আর কষ্ট করে যেখানে এসেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে ঘটনাটি শেয়ার করতে চান, চলুন আমরা শুনে আসি সেই ঘটনাটি, আশা করছি আমার মতো আরো সবারই অনেক বেশি ভালো লাগবে, চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি রাত্রি বলছি। আমি আপনাদের সকলের প্রিয় ভূত ডট কম এর স্টোরি টেলার মোহাম্মদ সাবিত আলমের স্ত্রী। আজ আমি আপনাদের একটি বাস্তব ঘটনা শোনাব, যা আমাকে বলেছেন আমার বান্ধবীর এক বড় ভাই জন গমেজ। জন গমেজ গাজীপুরের কালীগঞ্জের একজন সম্মানিত ব্যক্তি। তিনি তার বৃদ্ধ মা এবং ছোট ভাই ডেভিডকে নিয়ে একটি শান্তিপূর্ণ ক্যাথলিক পরিবারে বাস করতেন। প্রতিদিন প্রার্থনা, গির্জায় যাওয়া, সব মিলে তাদের জীবন ছিল অত্যন্ত স্বাভাবিক। কিন্তু একটি পুরনো যিশুর মূর্তি তাদের জীবনের এমন এক বিভীষিকা নিয়ে আসেন যা তারা কারো কখনো কল্পনাও করেননি। ঘটনা শুরু ঢাকার তেজগাঁও এলাকার একটি আসবাবপত্রের দোকান থেকে। জন গমেজ ড্রয়িং রুমে সাজানোর জন্য কিছু পুরনো জিনিস খুঁজছিলেন। দোকানের শেষ প্রান্তে তিনি একটি প্রায় 3 ফুট উঁচু কাঠের যিশুর মূর্তি দেখতে পান। মূর্তিটির কারুকাজ ছিল অসাধারণ, কিন্তু দোকানদার মূর্তিটি বিক্রি করতে গিয়ে অদ্ভুতভাবে অস্থির হয়ে পড়েন এবং কোনো দরদাম ছাড়াই খুব কম দামে সেটি দিয়ে দেন। মূর্তিটি হাতে নেওয়ার সময় জনের মনে হয়েছিল এটি অস্বাভাবিকভাবে ভারী এবং বরফের মতো ঠান্ডা, তবে তিনি বিষয়টি গুরুত্ব দেননি। বাড়ি ফিরে তিনি মূর্তিটি ড্রয়িং রুমে স্থাপন করেন। প্রথম 2 দিন সব স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় রাত থেকে অদ্ভুত সব ঘটনা শুরু হয়। রাত 2:30 দিকে তার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল ড্রয়িং রুমে কেউ ভারী আসবাব টেনে নিয়ে যাচ্ছে। তিনি গিয়ে দেখেন সবকিছু ঠিক আছে, কিন্তু মূর্তিটি নিজের জায়গার সূচনা থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে অন্যদিকে তাকিয়ে আছে। পরদিন মা ও ডেভিডকে জিজ্ঞেস করলেও কেউ মূর্তিটি হাত দেওয়ার কথা স্বীকার করেনি। পঞ্চম রাতে ভয়াবহ ঘটনা ঘটে। এক বিকট শব্দে পুরো পরিবার জেগে ওঠে। ড্রয়িং রুমে গিয়ে তারা দেখে কাচের সেন্টার টেবিল ভেঙে গেছে, শোকেসের কাঁচ সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে আছে, ভারী চেয়ারগুলো উল্টে পড়ে আছে, দেয়ালে ঝুলানো ক্রুশ এবং পবিত্র ছবিগুলো উল্টো হয়ে গেছে। কিন্তু ধ্বংসস্তূপের মাঝখানে সেই কাঠের মূর্তিটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। কাজ পরিষ্কার করার সময় জন অনুভব করেন ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেছে। ঠিক তখনই তিনি কানের কাছে কারো ঠান্ডা নিঃশ্বাসের শব্দ শুনতে পান। পেছনে ফিরে কাউকে দেখতে না পেলেও সামনে ঘুরতেই তিনি আটকে পিছিয়ে যান। ডেভিড তার সামনে দাঁড়িয়ে, 2 হাত শক্ত হয়ে চলে আছে, মাথা একপাশে বাঁকানো, চোখের সাদা অংশ বেরিয়ে এসেছে। জন কাঁপা কাঁপা গলায় বলেন, ডেভিড তুই এখানে কি করছিস? ডেভিডের মুখ থেকে বের হলো এক অচেনা কর্কশ কণ্ঠ, তিনি ভেতরে এসেছেন, তোমরা তাকে জায়গা দিয়েছ। কথাটা শেষ করে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ডেভিডের অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। মাঝরাতে দেওয়ালের দিকে মুখ করে অজানা ভাষায় সে কথা বলত, মূর্তিটির দিকে তাকিয়ে অদ্ভুত এক বীভৎস হাসি দিত। জন বুঝতে পারলেন বিষয়টি স্বাভাবিক নয়। তিনি প্যারিসের প্রবীণ ফাদার কস্তারের কাছে যান। সব শুনে ফাদার কস্তার বলেন, এই মূর্তিটির মধ্যে একটি অশুভ শক্তি ডেভিডকে প্রভাবিত করছে, আজ রাতেই এক্সরসিজম করতে হবে। সেই রাতেই ফাদার কস্তা বাড়িতে আসেন। মূর্তিটির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রার্থনা করার পর তিনি বলেন, জন এই মূর্তিটির মধ্যে যিশুর কোনো উপস্থিতি নেই, এটি একটি অশুভ সত্তার আশ্রয়স্থল। ডেভিডকে একটি শক্ত কাঠের চেয়ারের বসে হাত পা বেঁধে রাখা হয়। জন যখন দড়ি বাঁধছিলেন তখন ডেভিড হঠাৎ বিকৃত হাসি দিয়ে বলল, তুমি আমাকে বেঁধে রাখতে পারবে না জন, আমি তোমার সব গোপন পাপ জানি। ফাদার কস্তা পবিত্র জল ছিটিয়ে ল্যাটিন ভাষা এক্সরসিজম শুরু করেন। প্রার্থনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডেভিডের শরীর অস্বাভাবিকভাবে বেগে যায়। তার মুখ থেকে মানুষের চেয়ে অনেক গভীর ও ভয়ঙ্কর গর্জন বের হতে থাকে। হঠাৎ দরজা নিচ থেকেই খুলে যায়। প্রচণ্ড ঠান্ডা বাতাস ঘরে ঢুকে পড়ে। তারপর পুরো এলাকা বিদ্যুৎ চলে যায়। মোমবাতির ক্ষীণ আলোয় ফাদার কস্তা প্রার্থনা চালিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে তিনি উচ্চ স্বরে ইংরেজিতে বলেন, In the name of Lord Jesus, I command you, unclean spirit, reveal your true name. ঘর নিস্তব্ধ হয়ে যায়। ডেভিডের মুখ বন্ধ ছিল, কিন্তু শোকেসের ওপর রাখা কাঠের মূর্তির মুখ ধীরে ধীরে খুলে যায়। তারপর মূর্তির ভেতর থেকে বজ্রপাতের মতো এক ভয়ঙ্কর কণ্ঠ গর্জে ওঠে, Do you think You can cast me out with this little water and empty words, priest. This body is mine. I am Azazel, the ruler of the dark abyss. And I have been here since the beginning. মূর্তির চোখ থেকে কারো তরল ঝরতে শুরু করে। ঘরের আসবাবপত্র কাঁপতে থাকে। দেয়ালের ক্রুশগুলো একে একে পড়ে যায়। কিন্তু ফাদার কস্তা ভয় পাননি। তিনি রূপোর ক্রুশটি মূর্তির দিকে তুলে ধরে উচ্চ স্বরে বলেন, লিভ দিস বডি, লিভ দিস হাউস ইন দ্য নেম অব জিসাস ক্রাইস্ট, আই কমান্ড ইউ টু ডিপার্ট। এরপর তিনি পুরো বোতল পবিত্র জল মূর্তির ওপর ছুড়ে মারেন। সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণের মতো শব্দ হয়। প্রচণ্ড এক শক্তি সবাইকে ছিটকে ফেলে দেয়। মোমবাতি নিভে যায়। চারদিকে অন্ধকার নেমে আসে। কয়েক মিনিট পর বিদ্যুৎ ফিরে এলে তারা দেখতে পান ডেভিড অচেতন হয়ে চেয়ারে পড়ে আছে, আর সেই কাঠের মূর্তি সেটি মাথা থেকে নিচ পর্যন্ত ফেটে দুই টুকরো হয়ে গেছে। মুখমণ্ডলে আগুনের পোড়া কয়লার মতো কালো হয়ে গেছে। ফাদার কস্তা গভীর শ্বাস নিয়ে বলেন, ঈশ্বরকে ধন্যবাদ, অশুভ শক্তি চলে গেছে, কিন্তু এই মূর্তির টুকরোগুলো আজ রাতেই মাটির গভীরে পুঁতে ফেলতে হবে। সেই রাতেই জন এবং ফাদার গির্জার গোরস্থানে এক নির্জন কোণায় মূর্তির টুকরোগুলো পুঁতে ফেলেন। পরদিন ডেভিডের জ্ঞান ফেরে, কিন্তু পুরো ঘটনার কিছুই তার মনে ছিল না। সে শুধু বলেছিল, আমার মনে হচ্ছিল আমি একটা গভীর অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যাচ্ছিলাম, আর কেউ আমার গলা চেপে ধরেছিল। এরপর থেকে জন গমেজের বাড়িতে আর কখনো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আমাদের ইনভাইট করার জন্য। সকলে দোয়া করবেন আমাদের জন্য। আমার কাছে আমাদের পুরান ঢাকার ও আমার নিজের সাথে ঘটা কিছু ঘটনা আছে, সেগুলো নিয়ে অবশ্যই আবারও ফিরে আসব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক। আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের আনন্দ দেবার জন্য, ভয়ের রাজ্যে নিয়ে যাবার জন্য। আশা করছি আপনাদের কাছ থেকেও একইভাবে সাপোর্ট পাব। আমরা আজকের মতো বিদায় নিতে চাই। রাতও অনেক হয়ে গেছে। আশা করছি খুব দ্রুতই আপনাদের সাথে কথা, মানে কালকেই তো কথা হচ্ছে, বুধবারের পরে বৃহস্পতিবার আমরা সবসময় ফিরে আসি এবং ইনশাল্লাহ আগামীকালও ফিরে আসব। যাই হোক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।